সাধনার আট দিন পূর্ণ হলো, আট দিন পূর্ণ হলো, শিবিরের আর দুদিন বাকি রয়েছে, আরও গভীরভাবে কাজ করার জন্য কেবল একদিন রয়েছে, তার থেকে খুব ভালো ফল পেতে হবে। আপনারা ধর্মের গঙ্গায় এসেছেন, ধর্মের শিবিরে সামিল হতে যখন এসেছেন, তখন এই দশ দিনে যতটা সম্ভব ফল লাভ করুন। আর এর চেয়েও বড় কথা হলো, এই বিদ্যাকে খুব ভালো করে বুঝে নিয়ে যান, এই বিদ্যা সারা জীবন কাজ দেবে। যদি ভালো করে বুঝতেই না পারেন তো ঘরে গিয়ে এর অভ্যাস করতে পারবেন না, অভ্যাস যদি না করতে পারেন তো এর থেকে যা ফল লাভ হয় তা থেকে বঞ্চিত থেকে যাবেন। ফল তো অভ্যাস করলে তবেই পাওয়া যাবে, তাই ভালো করে বুঝে নিন ধর্ম কি, বুঝে নিন ধর্ম কাকে বলে, আর ধর্মের নামে আমি কোথায় জড়িয়ে যাচ্ছি। প্রকৃতির নিয়মকে ধর্ম বলে, বিশ্বের বিধানকে বলা হয়, নিসর্গের নিয়মকে বলা হয়, ঋতকে বলা হয়, যার শাসন সকলের ওপর চলে, অণু অণু যাকে ধারণ করছে, যে অণু অণুকে ধারণ করছে, এমন সর্বব্যাপী, ভারতে তাকেই ধর্ম বলা হতো। নিয়ম কি, প্রকৃতির নিয়ম কি? প্রকৃতির নিয়ম বাঁধা ধরা, সকলের ওপরে একভাবে প্রযোজ্য, কারো প্রতি পক্ষপাত করে না। কোনো রাজ্য ভালো রাজ্য সুরাজ্য তো নিজে যে নিয়ম বানায়, সংবিধান প্রণয়ন করে, সে নিয়মে কোনো এক জাতির প্রতি পক্ষপাত করে না, কোনো এক বর্ণের প্রতি, কোনো এক সম্প্রদায়ের প্রতি পক্ষপাত করা হয় না, নিয়ম সকলের প্রতি সমানভাবে প্রযোজ্য। চুরি করেছে, যে কেউ চুরি করলে তার একই শাস্তি হবে, হত্যা করবে, যে কেউ করতে পারে তাতেও একই শাস্তি হবে, তখন বোঝা উচিত এই রাজ্য ভালো সুরাজ্য, এর আইন ভালো, আর এই প্রকৃতির রাজ্য তো আরও কত ভালো। কোনো রাজার রাজ্যে, কোনো গণতন্ত্রের রাজ্যেও ভুল হতে পারে, কিন্তু এই প্রকৃতির রাজত্বে কোনো ভুল হতে পারে না। যে ব্যক্তি নিয়ম ভাঙবে তাকে তখনই শাস্তি পেতে হবে, দেরি হয় না কেউ ভাঙলে। কোন জাতের, কোন বর্ণের, কোন গোত্রের, কোন দেশের, কোন ভাষাভাষী, যে কোনো কালের হোক, যখন যে নিয়ম ভাঙবে তখনই তার শাস্তি হবে। এই বিধিবদ্ধ নিয়ম হলো প্রকৃতির। কোনো রাজ্যের নিয়ম যদি কেউ পালন করে তাহলে ওই রাজ্যের দণ্ড থেকে সে বেঁচে গেল, ব্যাস এই পর্যন্ত। রাজ্যের নিয়ম পালনকারীকে রাজ্য পুরস্কৃত করে না, দণ্ড থেকে বেঁচে যায়। প্রকৃতির নিয়ম পালনকারী দণ্ড থেকে তো বেঁচে যায়ই, উপরন্তু পুরস্কারও পায়, খুব বড় পুরস্কার লাভ করে, তখনই লাভ করে। এ বিষয়কে বিপস্বী সাধক ভালো করে বুঝতে আরম্ভ করে, আর ভালো করে বুঝলে আরও ভালোভাবে পালন করে। দেখে যে নিজের মনে যখন বিকার জাগায়, ক্রোধ জাগায়, দ্বেষ জাগায়, ঈর্ষা জাগায়, অহংকার জাগায়, বাসনা জাগায়, ভয় জাগায়, কোনো বিকার জাগায়, তখনই ব্যাকুল হয়ে ওঠে। ভেতরে দেখতে থাকে তো, ভেতরে যদি না দেখে কেবল বহির্মুখী থাকে তো ওই নিয়ম বুঝতে পারবে না। আবার চোখ বন্ধ করে বসবে আর কল্পনার ধ্যান করবে তাহলেও এসব বিষয় বুঝবে না। চোখ বন্ধ করে ভেতরে সত্যকে দেখতে হবে, যদি সত্যি সত্যি অনুভব হয় তাহলে বুঝতে হবে ধর্মের বোধ আসছে, আমি বিকার জাগিয়েছি আর প্রকৃতি দণ্ড দিচ্ছে, দ্রুত দণ্ড দিচ্ছে, আমাকে ব্যাকুল করছে, অশান্ত করছে। এভাবেই আমি বিকার থেকে মুক্ত হলাম, চিত্ত নির্মল হলো, তাহলে পুরস্কার পাবে, সঙ্গে সঙ্গে পুরস্কার পাবে, এত শান্তি অনুভব হবে, এমন সুখ অনুভব হবে যে বাইরের জগতের ঘটনায় কখনো এমন সুখ হয় না, এমন সুখ এমন শান্তি, এই তো পুরস্কার। প্রকৃতির নিয়ম ভাঙলে শাস্তি হবে, সঙ্গে সঙ্গেই হবে, প্রকৃতির নিয়ম অনুসারে জীবনযাপন করলে পুরস্কার পাওয়া যাবে এবং তৎক্ষণাৎ পাওয়া যাবে। ভারতের প্রাচীন ভাষাতে একেই ধর্ম বলা হয়েছে, এর সঙ্গে হিন্দু হওয়ার, মুসলমান হওয়ার, জৈন হওয়ার, বৌদ্ধ হওয়ার, খ্রিস্টান হওয়ার, শিখ হওয়ার, পারসি হওয়ার কোনো সম্পর্ক নেই। নিজেকে এই সম্প্রদায়ের ব্যক্তি বলুক বা ওই সম্প্রদায়ের বলুক, এই জাতির লোক বা ওই জাতির, এই বর্ণ বা ওই বর্ণের হোক, এই কর্মকাণ্ড করুক বা ওই কর্মকাণ্ড করুক, বেশভূষা এরকম হবে বা ওরকম হবে, ওভাবে কথা বলবে সেভাবে কথা বলবে, এই দার্শনিক মান্যতা মানছে বা ওই দার্শনিক মান্যতা মানছে, এতে কিছু আসে যায় না। মনে বিকার জাগাবে তো শাস্তি পাবে। যখন বিকার জাগাবে তখন প্রকৃতি দেখবে না যার ভেতরে বিকার জেগেছে নিজেকে সে কী বলে ডাকে। হিন্দু বলে, বৌদ্ধ বলে, জৈন বলে, ব্রাহ্মণ বলে, শূদ্র বলে, ভারতীয় বলে কি আমেরিকান বলে, সে নিজেকে যাই বলুক দেখবে না। কেমন বেশ ধারণ করেছে দেখবে না। কোন পদ্ধতিতে কর্মকাণ্ড করে প্রকৃতি এই সব দেখে না। কোন ব্যক্তি কি মান্যতা মানছে, কোন দর্শন মানছে, আত্মা আছে পরমাত্মা আছে কি না, আত্মার পরমাত্মা দুই না এক, কি মানছে, যাই মানুক না বিকার জাগিয়েছে তো। বিকার জাগাবে তো শাস্তি পেতে হবে, নির্বিকার হয়েছে তো পুরস্কার পাবেই। কাজের কথা তখন বুঝতে আরম্ভ করবে। ধর্মের নামে কোনো ঝামেলায় পড়ে গেছ, ধর্মের সঙ্গে এর কি সম্পর্ক? আমার যাবতীয় প্র্যাকটিস, সমস্ত অভ্যাস যা আমাকে বিকার থেকে মুক্ত করবে তাই হলো ধর্ম। বিকার থেকে মুক্ত কেবল ওপর ওপর নয়, মনের ওপরের স্তরের বিকার থেকে মুক্ত হওয়া সহজ। এই ওপর ওপরের স্তরের মনকে ভুলিয়ে নিয়ে যাওয়া যায়, কোনো অন্য কথায় মন লাগিয়ে দিল ওতেই লেগে থাকল, বিকার জাগছে না, ভালো কথা। কেউ এভাবে ভাবতে থাকলো, ভালো চিন্তা করতে লাগলো, সেই ভাবনায় লেগে গেল, বিকার জাগছে না। কেউ এভাবে কীর্তন ভজন করে ওতেই সমাহিত হয়ে গেল, বিকার জাগলো না, ভালো কথা। কিন্তু এটা কি হলো, কে এই কাজে লাগলো? এ তো মনের ওপরের স্তর লাগলো, ভেতরের স্তর যেমন আছে তেমনই থাকলো, সেখানে কোনো প্রভাব পড়ল না। যে বিপর্যয় করে সে এটা খুব ভালো বুঝতে আরম্ভ করবে। আমার ওপরের স্তরের চিত্ত আর ভেতরের স্তরের চিত্তের মাঝখানে অনেক মোটা মোটা দেওয়াল রয়েছে, ভেতরের চিত্ত কি করছে ওপরের চিত্ত সেটা জানেই না। ওপরের চিত্ত ধর্মের কথা খুব বুঝছে, খুব প্রবচন শুনছে, বইপত্র পড়ছে, ধর্মের কথা ওপর ওপর বেশ ভালোভাবে বুঝছে, কিন্তু আসক্তি করবে না, ঈর্ষা করবে না, ক্রোধ করবে না, অহংকার করবে না, নয়তো বহু কষ্ট আসবে, বহু দুঃখ আসবে। কিন্তু ভেতরের মন, অন্তর্মন, সেখানে আসক্তি, ঈর্ষা, ক্রোধ, অহংকার সব করেই যাচ্ছে, কিছুই শুনছে না। কি করে শুনবে, ওই পর্যন্ত আওয়াজ পৌঁছবেই না, এত মোটা দেওয়াল রয়েছে। এই জন্য বিপর্যয় করা হয় যে দেওয়াল ভেঙে যাবে, আমার অন্তর্মনে যে অনুভব হচ্ছে ওপরের স্তরের মনেও সে অনুভব আসতে শুরু করবে, সবটা চেতন হয়ে যাবে, কনশাস হয়ে যাবে, সুপার কনশাস হয়ে যাবে। ভেতরে যে প্রপঞ্চ চলছে তা ভালোভাবে জানবে, আর জেনেই বুঝবে বিকার জাগাচ্ছি তো শাস্তি হলো। বিকার জাগালেই শাস্তি হবে, বিকার না জাগালে শাস্তি থেকে মুক্তিই নয়, সুখ পাবে, শান্তি পাবে। এভাবে অনুভূতি থেকে জানতে শুরু করলে তখন কেবল ওপরের স্তরের চিত্তই জানবে না, ভেতরের চিত্ত যে অনুসয় বিকার ভর্তি হয়ে আছে, প্রাচীন ভাষায় অনুসয় মানে শুয়ে আছে, যাকে বলা যায় স্লিপিং ভলক্যানোস, সেটাও জানবে। আমার এত গভীর গভীর সংস্কার, বিকার অন্তর্মনের একদম নিচে চাপা পড়ে আছে, আর এই চিত্তধারার সঙ্গে, জীবনধারার সঙ্গে অনুকরণ করে চলেছে, অনুসরণ করে চলেছে, সঙ্গে সঙ্গেই চলেছে। কখনো কেউ মাথা তোলে আমাকে ভয়ানক ব্যাকুল করে তোলে, ফের বাকিরা অনুসরণ করে যাচ্ছে, অনুসরণ করে যাচ্ছে, আর সংস্কার তৈরি করছি, বিকার বানাচ্ছি। এসব চাপা পড়তে পড়তে ভেতরে চলে যায়, অনুসয় হয়ে যায়, তারপর আবার সঙ্গে সঙ্গে চলে। বাঁচার উপায় নেই, এটা কী করে বার করব? এই যে অন্তর্মনের কন্ডিশনিং হয়ে গেছে, এটাই সংস্কার, এর এক স্বভাব হয়ে গেছে, বিহেভিয়ার প্যাটার্ন হয়ে গেছে। আসক্তি জাগাবে তো জাগাতেই থাকবে, যেখানে সুখানুভূতি হবে আসক্তি জাগাবেই, জাগাতেই থাকবে। কোনো উপদেশ শুনতে রাজি নয়, কোনো উপদেশ বুঝতেও প্রস্তুত নয়, কোনো উপদেশ সেখানে পৌঁছবেই না। অপ্রিয় অনুভূতি হলে দেশ জাগাবে, জাগাতেই থাকবে, কারো কথা শুনতে চাইবে না। ব্যাস একেই ধর্ম বলবে, নিজের অন্তর্মনকে কীভাবে সংশোধন করবে। সংযম করা খুবই ভালো, চোখের সংযম, কানের সংযম, নাকের সংযম, জিভের সংযম খুবই ভালো, শরীরের সংযম, বাণীর সংযম খুব ভালো, কিন্তু মনসা সম্বরো সাধু, মনকে সংযত করুন, এতে বড় কল্যাণ হবে। সব্বথ সম্বরো সাধু, আর মনের সংযমও কেবল ওপর ওপর নয়, সমস্ত মন জুড়েই করবে, অত্যন্ত ভালো এবং মঙ্গলজনক, খুব কল্যাণকারী। সব্বথ সম্বুত্ত ভিক্ষু সব্ব দুঃখ পমুচ্চতি, সম্পূর্ণ মনকে সংযতকারী ভিক্ষু, ভিক্ষু অর্থাৎ সাধক, সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। দুঃখ কি? বিকারই দুঃখ। বিকার জাগবে তো দুঃখ জাগবে, বিকার জাগার পরে দুঃখ জাগবে তা নয়, বিকার জেগেছে কি দুঃখ জেগেছে, এরা সমুদয়, দুঃখ সমুদয়, এটা বোঝা যাবে। যখন বিকার থাকবে না তখন সমুদয় কি হবে? দুঃখই জাগবে না। যখন বিকার থাকবে না তখন সমুদয় কি হবে? দুঃখই বা জাগবে কি করে? দুঃখ থাকবে না। বিকার থেকে মুক্ত হয়েছো তো দুঃখ থেকেও মুক্ত হয়ে গেছো। প্রকৃতির নিয়ম এটাই, যা সকলের ওপরেই প্রযোজ্য, সকলের ক্ষেত্রেই একরকম। পুরাতন ঘটনা, কোনো এক ভাই বুঝল যে ধর্ম তো এই, আর আমি কোথায় আবদ্ধ হয়ে আছি, আর আমার সমাজের মানুষজন কিসে আবদ্ধ হয়ে আছে। বোঝাতে লাগলো তো কেউ বোঝে না, হাজারবার বোঝালো কেউ বুঝছে না। আরে প্রকৃতির যা নিয়ম তা সকলের ওপরেই সমানভাবে প্রযোজ্য হবে ভাই। নিজের মনকে ময়লা করবে তো তুমি দুঃখী হয়ে যাবে, মনকে নির্মল করবে সুখী হবে, তা নয় নিজের কর্মকাণ্ডকে ধর্ম মেনে চলেছ, নিজের দার্শনিক মান্যতাকে ধর্ম মেনে চলেছ, বাইরের বাইরের প্রদর্শনকে ধর্ম বলে মেনে চলেছ, কী করে বোঝাবে? বুঝাবার এক উপায় ঠিক করল, সে রাজার পুরোহিত ছিল, রাজপুরোহিত তো, রাজাকে গিয়ে বলল লোকজনকে বোঝাতে তাকে এক কাজ করতে হবে। ঠিক আছে, রাজা অনুমতি দিলেন। কি করল? এক স্বর্ণকারের দোকানে গেল, আমি গয়না কিনতে এসেছি, গয়না দেখতে লাগল, দেখতে দেখতে একটি দামি গয়না নিজের পকেটে পুরে ফেলল, আর এমনভাবে পকেটে পুরল যাতে দোকানের মালিক দেখে নেয়, নিজের পকেটে ঢুকিয়ে ফেলল তা দোকানের মালিক দেখল, জেনে শুনেই করল আর চলে গেল। দোকানের মালিক দেখছে, আরে অদ্ভুত মানুষ, রাজপুরোহিত হলে কি হয়েছে, চুরি করেছে না? তাকে ধরে ফেলল, তুমি চুরি করেছ, দেখো তোমার পকেটে আমার দোকানের গয়না আছে। কথায় কথা বাড়ল, আদালতে গেল, কাছারিতে গেল, বিচারক বললেন ঠিক আছে তুমি চুরি করেছ, হাতে নাতে ধরা পড়েছ, তোমার শাস্তি হবে। সে বলল, তুমি তো বোঝো আমি ব্রাহ্মণ, তাতে কি হয়েছে? তুমি ব্রাহ্মণ তো কি হয়েছে, চুরি করেছ না, আমার কাছে তো চোরই, তোমার শাস্তি হবে। আরে তুমি জানো না আমি রোজ এরকম কর্মকাণ্ড করি, করতে পারো, চুরি তো করেছ, আমার কাছে তুমি চোর। আরে তুমি বোঝো আমি আত্মাকে মান্য করি, আমাকে কিভাবে শাস্তি দেবে তুমি? আরে তুমি আত্মাকে মানতে পারো তাতে আমি কি করব, তুমি তো চুরি করেছ না, তোমার শাস্তি হবেই। আরে আমি পরমাত্মাকে মান্য করি, মানতে পারো চুরি করেছ না, শাস্তি হবেই, শাস্তি হবে। সে তো মৃদু মৃদু হাসছে আর নিজের লোকজনকে বোঝাচ্ছে, দেখো এ তো সাধারণ দুনিয়ার নিয়ম, এই দুনিয়ার নিয়মে, দুনিয়াদারিওয়ালা রাজ্যের নিয়মে পক্ষপাত হয় না, একজন নিজেকে যে কোনো জাতের বলুক, যে কোনো বেশভূষাওয়ালাই বলুক বা যে কোনো কর্মকাণ্ডই করুক, যে কোনো দর্শন মেনে চলুক, নিজের মনকে ময়লা করে নিয়ম ভাঙবে তো শাস্তি হবেই। রাজার রাজত্বে এমন হবে তো শাস্তি পাবেই, প্রকৃতির রাজত্বেও শাস্তি হবেই, তুমি বুঝে দেখো। এভাবে সে লোকজনকে বোঝাতে চেষ্টা করছে। কিন্তু মানুষ যতক্ষণ পর্যন্ত না নিজের অন্তর থেকে সত্য দেখতে শুরু করবে, কোনো কথা বুঝবে না। কিছু কিছু বুঝবে তো ফের আসক্ত হবে, এটা আত্মা, এটা পরমাত্মা, এটা আত্মা নয়, এটা পরমাত্মা নয়, এ আত্মা পরমাত্মা দুই না এক? আরে বাবা, হোক বা না হোক, এক হোক বা দুই হোক, তুমি কি পেলে? কোন জঞ্জালে পড়লে তুমি? এটা বোঝো, তুমি যদি বিকার জাগাও, আত্মাকে মানলেও শাস্তি পাবে, না মানলেও শাস্তি পাবে। পরমাত্মা আছে মানলেও শাস্তি পাবে, পরমাত্মা নেই মানলেও শাস্তি পাবে। দুই এক মনে করলেও শাস্তি পাবে, দুই হলেও শাস্তি পাবে। কি মুশকিলেই পড়া গেল! যে বিষয়ের তোমার দুঃখের সঙ্গে দূর দূরান্তরেরও কোনো সম্বন্ধ নেই, যে বিষয়ের তোমার দুঃখ দূর করার বিদ্যার সঙ্গে কোনো দূরেরও সম্বন্ধ নেই, যে বিষয়ের তোমার ধর্মের সঙ্গে কোনো রকম দূরের সম্পর্কও নেই, তাকেই ধর্ম বলে মানলে, কোথায় বেঁধে গেলে, কি করছো? যে ব্যক্তি বিপশ্চনা করে এটা ভালো করে বুঝতে আরম্ভ করে, কারো নিন্দে করে না, কাউকে ঘৃণা করে না। আরে তুমি তো আত্মাকে মান্য করো, তুমি বাজে লোক। আরে তুমি আত্মাকে মানলে না, বড় নাস্তিক, এই জঞ্জালে পড়বে না। তুমি মানবে তো মানো ভাই, যদি না মানো তো না মানলে ভাই, হলেও যা না হলেও তাই, কোনো পরমাত্মা থাকলেও না থাকলেও, এই নিয়ম তো একভাবেই কাজ করে। বিকার জাগলো তো শাস্তি পাচ্ছি, ব্যাকুল হচ্ছি, বিকার মুক্ত হলে তো দুঃখ থেকেও মুক্তি পাব, এটা তো প্রত্যক্ষ, তাই না? এই প্রত্যক্ষ বিষয়কে যদি গৌণ মনে করো আর কেবল কাল্পনিক চিন্তা মাথায় নিয়ে বসে থাকো, তাহলে ধর্ম কি বুঝতেই পারোনি। মানুষের জীবন এত অমূল্য, সেটা খুইয়ে ফেললে, কিসে জড়িয়ে গেলে? বিপশ্চনা করতে করতে এটা ভালোভাবে বুঝতে পারবে, প্রকৃতির নিয়ম কিভাবে কাজ করে, ধর্ম কিভাবে কাজ করে। আমার হুঁশ না থাকলে তো নিজের দুঃখেরই সম্বর্ধন করতে থাকব, সম্বর্ধন করব, অর্থাৎ নিজের দুঃখ, নিজের বিকার বাড়াচ্ছি। বিকার বাড়ানো মানে দুঃখকে বাড়ানো। হুঁশ হলে নিজের বিকার দূর করতে আরম্ভ করব, বিকার বানাবো না, নতুন বিকার বানাবো না, পুরনো দূর হয়ে যাবে, পুরনো ক্ষয় হয়ে যাবে, তো দুঃখ মোচন হয়, দুঃখ দূর হয়, বন্ধন মোচন হয়, বন্ধন দূর হয়, মুক্ত হয়ে যাচ্ছি, মুক্ত হয়ে যাচ্ছি। এটা খুব ভালো করে বুঝতে পারে, আর সব কিছু গৌণ লাগবে। বুঝতে পারবে যে এটাই মুখ্য কথা। যদি আমরা সত্য সত্যই দুঃখ থেকে মুক্ত হতে চাই, ভবচক্র থেকে মুক্ত হতে চাই, তাহলে বীতরাগ হওয়ার অভ্যাস করতে হবে। বীতরাগের কথা আলোচনা করে কিছু হবে না। কোথায় আসক্তির উৎপত্তি হলো জেনে নিয়ে তা যাতে না জাগে, এই অভ্যাস করতে হবে। আসক্তি না জাগুক, আসক্তি না জাগুক, কেবল এরকম করলেই আসক্তি থেকে মুক্ত হওয়া যায় না। যেখানে জাগবে সেখানে অনুভবে জানবে, জানবে সন্ধিং বিদিত্তা, জেনে গেছে সন্ধি হচ্ছে রাগের সঙ্গে, এমচ্চাহেই, আরে এটা তো মরণশীল, এটা তো নশ্বর, এটা ভঙ্গুর, তখন আরম্ভ হতে দেয় না। অনারম্ভী, অনারম্ভী, কোনো মহাবীরের কথায় স্পষ্ট বুঝবে, আরে আমি অনারম্ভীকেই অহিংসক বলি। কোনো ধর্মশিক্ষক বলে অনারম্ভীকেই অহিংসক বলি, আর আমি নিজেকে অহিংসক মনে করে যাচ্ছি, আর আরম্ভের পর আরম্ভ করে চলেছি, প্রতিক্ষণ চিত্তধারাতে আসক্তির উদ্রেক করছি, দেশ উদ্রেক করছি, করেই চলেছি, আর ওপর ওপর এমন ধোঁকা দিচ্ছি যে আমি বড় অহিংসক, আমি বড় অহিংসক। সারা সমাজে, সারা সম্প্রদায়ে এই রকমই হয়ে গেছে, ভেতরের সত্য লুপ্ত হয়ে গেছে, ওপর ওপরের কথাতে সারা জীবন নষ্ট হয়েছে। কিছুই বুঝল না, কিছুই লাভ হলো না। ভেতর থেকে সত্য দেখতে শুরু করবে তো দেখবে কীভাবে আর্তধ্যান, কেবল আর্তধ্যান করে চলেছে। এই চাইরে, এই চাইরে, এই চাইরে ভেবে ব্যাকুল হচ্ছে। একেই আর্তধ্যান বলে। ধ্যান তো আছে, ওতেই সমস্ত মনোযোগ লেগে আছে। আর্তধ্যান, আর্তধ্যান অথবা রৌদ্রধ্যান চলছে। এ চাই না, এ চাই না রে, তো ব্যাকুল হয়ে যাচ্ছে। আর্তধ্যান হোক বা রৌদ্রধ্যান হোক, ধ্যান তো ধ্যানই। আরে এটাই যদি ধর্মের ধ্যান হয়ে যায় তাহলে ধর্ম বুঝতে আরম্ভ করবে। দেখো, উৎপন্ন হচ্ছে, নষ্ট হচ্ছে, আর এর প্রতি আসক্তি জাগাচ্ছি, ব্যাকুল হচ্ছি না। উৎপন্ন হচ্ছে, নষ্ট হচ্ছে, এর প্রতি বিদ্বেষ জাগাচ্ছি, ব্যাকুল হচ্ছি না। যদি এইভাবে ধর্ম বুঝে থাকো তো ধ্যান ধর্মধ্যান হয়ে যাবে। ধর্মধ্যান হয়ে গেলে শুক্ল ধ্যান হয়ে গেছে। চিত্ত শুক্ল হতে থাকবে, নির্মল হতে থাকবে, উজ্জ্বল হতে থাকবে, ময়লা দূর হতে থাকবে। মহাপুরুষরা এটাই করতে শিখিয়েছেন, আর আমরা কোথায় আটকে গেছি, কোথায় আটকে যাচ্ছি ভালোই বুঝতে পারবে। প্রবচনে এসব হবে না। প্রবচনে তো বসে বসে একটা কথা তর্কসঙ্গত লাগলো, আর বাইরে যাবে তো আরও দশটা কথা শুনবে, ওগুলিও তর্কসঙ্গত লাগতে লাগলো। সবই রাখা হলো, অনুভবে বুঝবে তো হাজার তর্ক কেউ করতে থাকুক, অনুভবে এসেছে না, খুব ভালো বুঝতে পারবে। সত্য অনুভবে বুঝবে, এটাই সাধনা, এটাই বিপশ্যনা। এইভাবে অনুভূতিতে সত্যকে জানলে প্রকৃতির নিয়ম খুব স্পষ্ট হবে, খুবই স্পষ্ট হবে। প্রকৃতির নিয়ম কি সংক্ষেপে বোঝানো হয়েছে। অনিচ্চা বত সংখারা উৎপাদবয়ধম্মিন উপজ্জিত্বা নিরুজ্জন্তি তেসং ভূপ সমোসুখ। অনিচ্চা বত সংখারা, সত্যই সারা সংসার অনিত্য, অনিত্য। উৎপাদবয়, উৎপন্ন হওয়া, নষ্ট হওয়া, উৎপন্ন হওয়া, নষ্ট হওয়া, এটাই হলো ধর্ম। সংসারে যা কিছু হচ্ছে, যা কিছু সংস্কার সংস্কৃত হচ্ছে, উৎপন্ন হবে, নষ্ট হবে, এই যা সংস্কার আমি ভেতরে তৈরি করছি, উৎপন্ন হওয়া, নষ্ট হওয়া, উৎপন্ন হওয়া, নষ্ট হওয়া, এই এর স্বভাব, এটাই এর ধর্ম, এটা বদলায় না। সংস্কার অনিত্য, উৎপন্ন হয়, নষ্ট হয়ে যায়, কিন্তু এই অনিত্যতার যে স্বভাব সেটা নিত্য, বদলায় না। উৎপন্ন হয়, নষ্ট হয়, কিন্তু নষ্ট হয়ে শেষ হয়ে যায় না, আবার উৎপন্ন হয়, নষ্ট হয়, আবার উৎপন্ন হয়, আর যখন ফের উৎপন্ন হয় প্রতিক্ষণ মরতে থাকে, আবার জন্ম নেয়, মরে আবার জন্মায়। এই যে প্রতিক্ষণ পুনর্জন্ম হচ্ছে, প্রতিক্ষণই আবার জন্মাচ্ছে, কার হচ্ছে? এই চিত্তের হচ্ছে, প্রতিক্ষণ পুনর্জন্ম হচ্ছে। এই সময় উৎপন্ন হয়ে ব্যয় হয়ে যাচ্ছে, আবার দ্বিতীয়বার উৎপন্ন হচ্ছে, পুনর্জন্ম হচ্ছে। যত ময়লা প্রথমে জমেছিল তাতে আরও জুড়ে দেয়া হলো, আরও বর্ধিত হয়ে জন্মালো, আবার নষ্ট হলো, আবার আরও বেশি সম্বর্ধিত হয়ে উৎপন্ন হলো। এটা প্রতিক্ষণ প্রতিক্ষণই ময়লা বাড়িয়ে যাচ্ছে, বন্ধন বেঁধেই যাচ্ছে, নিজের দুঃখ বাড়িয়েই যাচ্ছে। এই মুহূর্তে ক্রোধ জাগাচ্ছে, তো যে ক্রোধের চিত্ত উৎপন্ন হচ্ছে পরক্ষণে শেষ হচ্ছে, কিন্তু তারপরে যে নতুন চিত্ত উৎপন্ন হয়েছে তা তো পুরাতনেরই সন্তান। যা কিছু সংগ্রহ করে রেখেছিল তার সঙ্গে নতুন ক্রোধ আরও জুড়ে দিচ্ছে, আরও বাড়ল, পরের ক্ষণে ক্রোধ আরও বাড়ল, পরের ক্ষণে আবার ক্রোধ। এভাবে প্রতিক্ষণ প্রতিক্ষণ নিজের ক্রোধ বাড়িয়েই চলেছে, ঘণ্টার পর ঘণ্টা বাড়িয়েই গেল। ভয় আসে তো ঘণ্টার পর ঘণ্টা বাড়িয়ে চলে, বাসনা জাগল তো ঘণ্টার পর ঘণ্টা বাড়িয়েই চলে। ভেতরে ভেতরে সংবেদনা অনুভব হচ্ছে, সুখের হলে যখন পর্যন্ত সুখের আছে ঘণ্টার পর ঘণ্টা আসক্তিই জাগাতে থাকবে, বাড়াতে থাকবে। তো ভেতরে দুঃখ হবে তো ঘণ্টার পর ঘণ্টা দেশ জাগাবে। আরে এই যে সম্বর্ধন, এটা একটা প্রসেস, এই প্রসেসকে বুঝতে চেষ্টা করো। উৎপাদ বায় ফের উৎপন্ন হওয়া, ফের নষ্ট হওয়া, ফের উৎপন্ন, এই হলো সম্বর্ধন। এটা প্রসেস অফ মাল্টিপ্লিকেশন, বেড়েই যাবে। বুঝতে পারবে, অনুভূতি থেকে বুঝতে পারবে, উৎপন্ন হয়েছে আর আমি সম্বরণ করেছি, উৎপন্ন হয়েছে এক প্রকারের সংবেদনা অনুভূত হয়েছে, দুঃখের হবে বা সুখের হবে, কি হয়েছে তাতে, আমার কোনো পূর্বকর্মের ফল এই সংবেদনার রূপে প্রকাশ হয়েছে আর আমি নতুন কর্ম তৈরি করিনি, আমি তাকে অনিত্য জেনে সম্বরণ করেছি, আমি সমতায় থাকলাম, সমতায় আছি, তো এই যে মাল্টিপ্লিকেশন প্রসেস তাকে আমি বন্ধ করলাম, তো যা জেগে উঠেছিল তা নিরুদ্ধ হয়ে গেল। কি নিরুদ্ধ হয়ে গেল? সময়ের পরিবর্তন হয়, ভাষা বদলে যায়, শব্দের অর্থ পাল্টে যায়, আর যখন সাধনা থাকে না তো সাধনা সম্বন্ধীয় শব্দের অর্থ বদলে যায়, খুবই ক্ষতি হয়। আজকে হিন্দি ভাষাতে নিরোধ, সম্ভবত অন্য ভাষাতেও নিরোধ শব্দের অর্থ হচ্ছে চেপে দেওয়া, কারুকে চেপে দিচ্ছ, নিরোধ করে দিয়েছ, নিরুদ্ধ হয়ে গেছে সেটা। পুরনো ভাষাতে এরকম ছিল না। নিরোধ মানে উৎপাটিত হওয়া, মূল উৎপাটিত হওয়া, আর ফিরে আসবে না, একেই নিরোধ বলা হতো। মূল উপড়ে গেছে, এই যে সংস্কার ওপরে উঠে এসেছে, আমি সমতায় দেখেছি, সম্বরণ করেছি, তো নিরুদ্ধ হয়ে গেছে, মানে তার মূল নির্মূল হয়ে গেছে, তার ক্ষয় হয়ে গেছে, আর দ্বিতীয়বার জাগতে পারবে না। পরের মুহূর্তে আবার কোনো সংস্কার মাথা তুলল, আমি সমতায় থাকলাম, আমি সম্বরণ করে থাকলাম, যা ওপরে উঠে এসেছে নিরুদ্ধ হয়ে গেল। উপজ্জিত্বা, উৎপন্ন হয়, নিরুজ্ঝন্তি, যা যা উৎপন্ন হয়ে যাচ্ছে নিরুদ্ধ হয়ে যাচ্ছে, কারণ আমি সমতায় আছি, আর গভীরে সমতায় আছি, যেখানে প্রতিক্রিয়া করছিলাম এখন আর প্রতিক্রিয়া করি না, যা উৎপন্ন হয়েছিল নষ্ট হয়েছে, যা উৎপন্ন হয় সেটা এমনভাবে নষ্ট হয়ে যায় যে আর ফিরে আসবে না। উপজ্জিত্বা নিরুজ্ঝন্তি, ও উপশম হয়ে গেছে, দমন নয়, শেষ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে। তেসাং উপশম সুখ, যার যার সমাপ্তি হয়েছে, উপশম হয়ে গেছে, ততই সুখ পেয়ে গেছে। যত বিকারের সংগ্রহ নিয়ে চলেছি, দুঃখেরই সংগ্রহ নিয়ে চলেছি, যত দূর করে ফেলছি ততই সুখী হচ্ছি, সমস্তই দূর করে দেওয়া, এ কাজ করতে করতে সবই দূর করে দেব, সবই দূর করে ফেললে বিসংখারং গতং চিত্তং, চিত্ত সংস্কার মুক্ত হয়ে যাবে, বিকার মুক্ত হয়ে যাবে, তাহলে নিব্বানং পরমং সুখং, এরকম পরম সুখের অনুভব হবে যা কখনো এই সংসার জীবনে পাওয়া যাবে না, এমন পরম সুখ, এরকম হওয়া চাই, তাই না? একে কেবল মেনে নিলে কি হবে? আমার ভগবান বুদ্ধ এরকম বলেছেন, সব সংস্কার বের করে নিলে তো তোমার নির্বাণের সাক্ষাৎকার হবে, তুমি মুক্ত হয়ে যাবে, ভগবান বুদ্ধ বলেছেন। কিন্তু তুমি কি পেলে, তোমার কি লাভ হলো? এটা কোনো কাজের কথা হলো না, ভগবান বুদ্ধ বলেছেন তো ওটাকে জীবনে কাজে লাগাতে হবে, অভ্যাস করতে হবে, সত্যি সত্যি বিকার বের করতে হবে, বিকার বের করতে করতে বিকার থেকে মুক্ত হয়ে যাবে, এ কথা বুদ্ধি দিয়েও বুঝতে হবে। কিন্তু কেবল বুদ্ধি দিয়ে বুঝলে তো কাজ হবে না, অনুভূতি দিয়ে জানতে হবে কি করে বিকার বৃদ্ধি হয়ে যাচ্ছে আর কি করে বৃদ্ধিকে বন্ধ করছি, তাতে কিভাবে বিঘটন হয়ে যাচ্ছে, কি করে নিরুদ্ধ হয়ে যাচ্ছে, কি করে দূর হয়ে যাচ্ছে। নতুন নতুন সাধক সম্বর্ধনকে বন্ধ করার কথা বুঝতে পারে, ভাই সংবেদনা জেগেছে, পুরনো অভ্যাসে সুখদায়ক জাগত, আসক্তি জাগত, দুঃখদায়ক হলে দেশ জাগত, এখন আমরা শিখছি সুখের হলেও আসক্তি জাগাবে না, দুঃখের হলেও দেশ জাগাবে না। যখন যখন আমরা আসক্তি জাগাইনি, দেশ জাগাইনি, ওই সময় আমি সম্বর্ধন বন্ধ করেছি, এটা বুঝতে পেরেছি। পুরনো কি করে বেরিয়ে যাবে, এ কী রকম কথা, পুরনো কিভাবে বেরিয়ে যাবে, এই প্রশ্ন উঠবে, খুব স্বাভাবিক, ওঠাই উচিত। কারো কথা অন্ধবিশ্বাসে মেনে নেবে না, কাজ করতে করতে নিজের অনুভব ধরা জানবেন, তাহলেই মানবেন, ভালো করে বুঝতে পারবেন। যেভাবে গভীরে যেতে যেতে এটা বুঝতে থাকবে, দেখো সম্বর্ধন হচ্ছে, আর দেখো এই সম্বর্ধন বন্ধ হলো। আমার দুঃখের সম্বর্ধন এভাবেই হয়, আমার দুঃখের সম্বর্ধন এভাবেই বন্ধ হয়, এটা অনুভবের দ্বারা গভীর পর্যন্ত বুঝতে থাকব। দুঃখ আছে আর দুঃখের কারণও আছে, মূল পর্যন্ত বন্ধ করা হলে দুঃখের নিবারণ হচ্ছে, এটা সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবে। কারণ নেই না তাই দুঃখ নিবারিত হচ্ছে, ভালো করে বুঝবে, অনুভূতি যেমন যেমন বাড়বে তেমন তেমন বুঝতে থাকবে। ফের একটু বুঝে দেখি কি হচ্ছে, কিভাবে হচ্ছে। সম্বর্ধনের কথা প্রথমে বুঝে দেখি কি করে সম্বর্ধন হয়, ওতেই বোঝা যাবে তা কি করে বন্ধ করা যায়। সম্বর্ধন বন্ধ হয়ে যায়, শিকড় উপড়ে যায়, সারা প্রকৃতিতে এই নিয়ম চলছে, যা বাইরে আছে তা ভেতরেও আছে। আমি একটি বীজ, বটের বীজ, উর্বর মাটিতে পুঁতেছি, ওই ছোট্ট বীজ থেকে এত বড় বৃক্ষ দাঁড়িয়ে গেল, বিশাল বৃক্ষ ফল দিতে থাকল। বীজ তো একটাই ছিল, কি করে সম্বর্ধন হলো? প্রত্যেক মরশুমে হাজার হাজার বীজ, হাজার হাজার ফল আসতে থাকল। আর ওই বটবৃক্ষ বড় দীর্ঘায়ু হয়, বড় চিরায়ু হয়, কখনো কখনো হাজার বছর বাঁচে। তো কত ফল এসেছে, একটা তো বীজ পুঁতেছিলে, ফল আসছেই আসছেই, কিন্তু যতই চিরায়ু হোক, যত দীর্ঘায়ু হোক না কেন, একটা সময় আসবে সে জর্জরিত হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, ভেঙে পড়বে, মরে যাবে। গাছ মরে গেছে, ফল আর ফলছে না। তো ওপর ওপর বুদ্ধি দিয়ে বুঝবো, হ্যাঁ ভাই এক বীজ পোঁতা হয়েছিল, তাতে এত ফল ফলেছে, তারপর শেষ হয়ে গেছে। শেষ হয় না, খুব মনোযোগ দিয়ে দেখবে তো বুঝতে পারবে, পুরোপুরি শেষ হয় না। সেই যে একটা বীজ বপন করেছিলে সেই কারণে এত ফল ফলেছিল, একটা ফলও এমন হয় না যাতে ওই কোয়ালিটির একটা বীজ বা বেশি বীজ না থাকে, প্রত্যেকটা ফলে ওই রকমের একটা বা বেশি বীজ থাকবে। বটের একটা ছোট্ট ফলে কত বীজ থাকে, আর এক একটা বীজে এক একটা বটগাছ সমাহিত। ওই ফলে যত বীজ আছে তা থেকে একটা বীজ মাটিতে পড়েছে, উর্বর মাটি, তার থেকে এক বিশাল বটবৃক্ষ দাঁড়িয়েছে, এখন সে দিয়ে চলেছে ফলের পর ফল। প্রত্যেকটি বীজের, প্রত্যেকটি ফলের এক এক বীজ, এক এক বটবৃক্ষ নিয়ে আছে। আরে কোথায় শেষ হচ্ছে ভাই, বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে না, কি করবে? যে ফল ফলবে তা নিজের সঙ্গে বীজ নিয়ে আসবে, কিন্তু ওই বীজকে যদি উর্বর মাটি না দিই, আমি তাকে সার না দিই, ফার্টিলাইজার না দিই, পাথরের ওপরে ফেলে দিই, তো ফল ফলবে না। ঠিক এভাবে আমার পুরনো কর্মফল নিয়ে আসে তো কোনো না কোনো সংবেদনার রূপ নিয়ে আসে, আর আমি নিজের পাগলামিতে ওই যে ফল এসেছে তার সঙ্গে বীজ আছে, ওই বীজকে আমি উর্বর মাটি দিতে থাকি, তাকে সার দিতে থাকি, ফার্টিলাইজার দিতে থাকি, ও আমার দুঃখের বীজ, খুব ফলো, আর ওকে ফলিয়েই চলেছি, ফলিয়েই চলেছি, ফলিয়েই চলেছি। তাকে মাটি দেব না, উর্বর মাটি দেব না, তাকে উর্বরক সার দেব না, নিজে নিজেই শেষ হয়ে যাবে, আমি তাকে বাড়তে না দিলে শেষ হয়ে যাবে। যেভাবে যেভাবে এগিয়ে যাবে বুঝতে শুরু করবে। এ কথা গল্প কাহিনী দিয়ে বোঝানো হয়েছে, যেমন বলা হয়েছে যে এক সময় ভারতের এমন অবস্থা ছিল আনুমানিক 500 থেকে হাজার বছর পর্যন্ত, বরং তার থেকেও কিছু বেশি বছর পর্যন্ত দেশে এমন সাহিত্য রচনা হতো, সাহিত্যিক এমন সাহিত্য রচনা করত, ভিন্ন ভিন্ন ধর্মের নামে লিখত, যাতে ওপর ওপর এক ধরনের কথা বুঝবে আর গভীরে যাবে তো পুরোটাই অন্য কথা। সাংকেতিক ভাষার এক পরম্পরা চলল, কখনো কখনো এরকম হয়, এক সাহিত্যিক ধারা চলতে থাকে। এমনি এক সাহিত্যিক ধারার কাহিনী, নাম শুনে থাকবে মা কালীর, মা চণ্ডীর, তাদের ছবিও দেখে থাকবে, কীরকম কালো, কীরকম ভয়ঙ্করী, কীরকম বড় বড় লাল লাল চোখ, মা কালী কী, চণ্ডী মাতা কী, এটা গল্প যখন মানুষের মধ্যে চণ্ড স্বভাব জাগে, অর্থাৎ ক্রোধ জাগে, তো মনে কালিমা জাগে। কালিমা, কেবল কালিমা, শুক্লপক্ষ সম্পূর্ণ দূর হয়ে যায়। শুক্লপক্ষ দূর হয়ে যায়, কৃষ্ণপক্ষ, কেবল কৃষ্ণপক্ষ, কালিমা, কেবল কালিমা। এর ক্রোধ আছে, এই জন্য চণ্ডী। ক্রোধ এসেছে, ক্রোধ এসেছে তো কালিমা, কেবল কালিমা। ওই সময় যে কাজ করছি সবই ভুল। গল্প তো গল্পই, সাংকেতিক ভাটাতে চলে। কোনো ছবি দেখে থাকবে, কোনো মূর্তি দেখে থাকবে, এমন ভয়ঙ্কর। আর ধরাতলে তার পতি পড়ে রয়েছেন, শিব পড়ে আছে। ওই শিবের ওপর নিজের পা রেখেছে, নিজের ডান পা দিয়ে নিজের পতির শরীর দলিত করে রেখেছে, শিবকে পদদলিত করে রেখেছে। আরে গল্প তো, সাংকেতিক ভাষার গল্প, সব মানুষই এই করছে। আপন শিবকে পদদলিত করছে, নিজের মঙ্গলকে পদদলিত করছে। যখন যখন ভেতরে চণ্ড স্বভাব জেগে ওঠে, কালিমা এসে যায়, হুঁশ থাকে না, নিজের মঙ্গল পদদলিত করে। এই হয়েছে, নিজের মঙ্গল পদদলিত করছে। ফের হুঁশ হলো, আরে এ আমি কি করছি, নিজের মঙ্গলকে পদদলিত করছি, এ কি করছি, কেন করছি? আমি হুঁশ খুইয়ে বসেছি। কি জন্য হুঁশ খুইয়ে বসেছি? চারিদিকে রাক্ষস আছে না, ওই রাক্ষসদের সেনা, তাদের দেখে আমি আমার হুঁশ খুইয়ে বসেছি। আর এই রাক্ষসদের দুই সেনাপতি, শুম্ভ আর নিশুম্ভ, রাক্ষসরাই বা কে? রাক্ষসদের সেনাই বা কারা? তাদের সেনাপতি কে? আরে যত বিকার আছে ভেতরের বিকাররা সেনা, এত বড় যে তার জন্য আমি হুঁশ হারিয়ে ফেলেছি। আর এই সমস্ত বিকারের দুই মালিক, দুই সেনাপতি, এক আসক্তি, এক বিদ্বেষ, এত বলশালী যে এদের জন্যই বাকি সব বিকার জাগতে থাকে। এর থেকে আমার রেহাই নেই। এখন জিনিসটা বোঝা গেল, এদের নষ্ট করো, এই সেনাপতিদের শেষ করে দাও, সব সেনা শেষ হয়ে যাবে, শুম্ভ আর নিশুম্ভকে শেষ করো। কিভাবে করবে? এটা গল্প, সাংকেতিক ভাষায় চলে। মায়ের অনেক হাত, আর সব হাতেই এক আয়ুধ আছে, এক অস্ত্র আছে, এক শস্ত্র আছে, বর্ষা আছে, তলোয়ার আছে, খাঁড়া আছে, ইত্যাদি ইত্যাদি। আর তাই দিয়ে আক্রমণ করে, রাক্ষসদের আক্রমণ করে। যেই আক্রমণ করে, ওই রাক্ষসদের শরীর থেকে রক্ত বের হয়, সে রক্তে ছিটে সামান্য কিছুটা এক ফোঁটা ধরাতলে পড়লেই নতুন রাক্ষস উঠে দাঁড়ায়। যাকেই আক্রমণ করবে তার থেকেই রক্তপাত হবে, রক্তপাত হবে, ধরাতলে পড়বে, মাটিতে পড়লেই নতুন রাক্ষস উঠে দাঁড়াবে। আরে রক্তবীজ হয়ে যাচ্ছে, এভাবে তো রাক্ষসের উৎপত্তি হতে থাকবে, এদের শেষ কি করে হবে? এটা মা বুঝতে পেরেছে, আক্রমণ করলে রক্তপাত হবেই, রক্তপাত হবে, ধরাতলে পড়লে নতুন রাক্ষস জন্ম নেবে। আর যে নতুন রাক্ষস জন্ম নেবে তারও ওই একই স্বভাব, তাকেও আক্রমণ করবে, তারও রক্তপাত হবে, মাটিতে পড়বে, নতুন রাক্ষস জন্মাবে। তাহলে এখন কি করা যাবে? সব বোঝা গেল, রাক্ষসের রক্ত মাটিতে না পড়লে নতুন রাক্ষস জন্মায় না, কেবল রক্তপাত হলেই রাক্ষস জন্মায় না, মাটিতে রক্তের ফোঁটা পড়া চাই, তবে নতুন রাক্ষস জন্মাবে। ব্যাস, পথ পাওয়া গেল। গল্প তো গল্পই, সাংকেতিক ভাষায় চলে। মায়ের জীব দেখেছো, এমন লম্বা জীব বেরিয়ে আছে আর রক্ত মেখে আছে। কি রক্তে মেখে আছে? রাক্ষসদের আক্রমণ করছে, আর যে রক্তপাত হচ্ছে তা চেটে নিচ্ছে, ধরাতলে পড়তে দেবে না, মাটিতে পড়তে দেবে না, চেটে নেয়। আরে কত চাটবে, গল্প তো গল্পই, ফের সাংকেতিক ভাষায় চলে। মায়ের হাতে একটা পাত্র দেওয়া হয়েছে, চাটতে পারবে তো পারবে, যা বাঁচবে তো সেই পাত্রে থাকবে। আর সে পাত্র এমনি যে তা কখনো ভরে না। আরে গল্প তো ভাই, বুঝতে হবে কিসের জীব, কিসের পাত্র। আরে প্রজ্ঞার জীব, প্রজ্ঞার পাত্র, মাটি দেবে না, নিজের বিকারকে নতুন করে আর মাটি দেবে না। কি করে জাগবে? জাগতে দেবে না। আমি নিজের পাগলামিতে নতুন নতুন জায়গা দিয়ে যাচ্ছি তাকে, উর্বর মাটি দিয়ে যাচ্ছি, সার দিচ্ছি, বাড়তে থাকবে, বিকার বাড়তে থাকবে, এই তার স্বভাব। এই হুঁশ আসা চাই, এটা কেবল বুদ্ধি দিয়ে বুঝলে চলবে না। গভীরে দেখবে বিকার জেগেছে, আমি তাকে প্রশ্রয় দিয়েছি। বিকার জেগেছে, আমি তাকে প্রশ্রয় দিয়েছি। আমি প্রশ্রয় দেওয়া বন্ধ করেছি, এখন কি হবে? বিকার শেষ হবে। একথা অনুভূতি দিয়ে বোঝা খুবই দরকার। কেবল বুদ্ধি দিয়ে বুঝে কোনো ব্যক্তি বুদ্ধ হতে পারে না, মহাবীর হতে পারে না, আরহান্ত হতে পারে না, মুক্ত হতে পারে না। অনুভূতির দ্বারা একে কিভাবে আটকানো যাবে, সম্বর কি করে করা যায়? তাহলে পুরনো আপনি আপনি ওপরে উঠবে, হতেই হবে। ওগুলো ওপরে উঠবে আর নষ্ট হতে থাকবে, পুরনো ওপরে আসবে। নতুন কিছুই আমি তৈরি করছি না, তাহলে পুরনো ওপরে উঠবে আর নষ্ট হবে, উপরে উঠবে আর নষ্ট হবে, নষ্ট হবে, উদীর্ণ হবে, নষ্ট হবে, উদীর্ণ হবে, নষ্ট হবে। এইভাবে উদীর্ণ হবে, নষ্ট হবে, উদীর্ণ হবে, নষ্ট হবে, সমস্ত পুরনো বিকার উদীর্ণ হবে, নষ্ট হবে, ক্ষয় হয়ে যাবে, একেবারে মুক্ত হয়ে যাবে। যত যত উঠে আসবে নষ্ট হবে, ততই মুক্ত হয়ে যাবে। অনুভূতি দ্বারা বুঝতে হবে, অনুভূতি ছাড়া কিছুই হয় না। অবস্থা এমন করে রেখেছি যে আমার ভেতরে যেন একটা পেট্রোলের ট্যাঙ্ক ভরে রেখেছি, বাইরের থেকে কোনো স্ফুলিঙ্গ আসবে আর এই পেট্রোলকে ছোঁবে আর বিরাট বিস্ফোরণ হবে। একটা স্ফুলিঙ্গ আসবে, আমরা হাজারটা নতুন স্ফুলিঙ্গের জন্ম দেব, না বুঝে যে ওই যে হাজার স্ফুলিঙ্গে জন্ম দিয়েছ সেই সব স্ফুলিঙ্গ আমার জন্য আবার অনেক স্ফুলিঙ্গ নিয়ে আসবে, আর ফের আমি এই রকম নতুন নতুন স্ফুলিঙ্গের জন্ম দিতে থাকব। এই স্ফুলিঙ্গ থেকে আমার মুক্তি কী করে হবে, কী করে মুক্তি হবে? যখন জ্ঞান জাগবে, এই যে পেট্রোলের ট্যাঙ্ক নিয়ে বসে আছি, এর সব পেট্রোল বার করে দেব। এখন আসুক না স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গ তো আসতেই থাকবে, যে পর্যন্ত পূর্বকর্ম এ প্রকারের হবে যা আমাকে জ্বালাবে তা স্ফুলিঙ্গের রূপে আসবেই আসবে। আমি তাকে নতুন পেট্রোল দেব না, নতুন পেট্রোল না দিলেও আসবে। এখন স্ফুলিঙ্গ নিজের সঙ্গে যতখানি জ্বালানি নিয়ে আসবে সেটুকু জ্বলেই শেষ হয়ে যাবে, আমি তাকে নতুন জ্বালানি দেব না, সব শেষ হয়ে গেছে। আবার আরও আসবে, আবার আরও আসবে। এখন নতুন জ্বালানি না দিলে আরও তাড়াতাড়ি আসতে থাকবে। পুরনো কর্মের শেষ জানি না কখন হতো, এখন সেটা হওয়া শুরু হয়েছে, এখনই শুরু হয়ে গেল, আরও দ্রুত হচ্ছে, সমাপ্ত হচ্ছে। এই করতে করতে যে প্রজ্ঞা তা স্থিত হতে থাকবে, পুষ্ট হতে থাকবে। যেমন সেই মায়ের কথা, সে মা যে কালো ছিল, চণ্ডী ছিল, এখন হুঁশ হয়েছে, প্রজ্ঞা জেগেছে, তো সেই প্রজ্ঞায় নিজেকে যখন মুক্ত করতে লাগলো, তো ওই মা দুর্গার নামে পুজো হলো, ওই মার তারার নামে পুজো হলো। দুর্গা কে? বড় দুর্গম কাজ, অন্তর্মনের গভীরে গিয়ে বিকারের স্বভাব পাল্টে নেওয়া বড় দুরূহ, সহজ নয়। এমন দুরূহ কাজ যে করেছে সেই দুর্গা হয়ে গেছে, পূজিত হলো, নিজে পার হয়েছে আর অন্যদের পার হতে সহায়ক হয়েছে, রাস্তা দেখিয়েছে। এই জন্যই তারা বলা হয়, দুর্গা বলা হয়, পূজ্য হয়ে গেছে। এভাবে প্রত্যেক মানুষ নিজেকে নিজের বিকার থেকে মুক্ত করতে পারে, যদি বুঝতে পারে কি করে করবে। সব পেট্রোল বার করে দাও আর প্রজ্ঞায় পুষ্ট হতে হতে স্থিত প্রজ্ঞ হয়ে যাবে, অর্থাৎ সর্বক্ষণ প্রজ্ঞাবান থাকবে, চলতে, ফিরতে, খেতে, পড়তে সব অবস্থায় প্রজ্ঞা থাকবে, সব অবস্থায় সংবেদনা অনুভব করবে আর তার সঙ্গে অনিত্যবোধ থাকবে। আমি প্রতিক্রিয়া করছি না, আমি প্রতিক্রিয়া করছি না, তো স্থিত হয়ে গেছি, সম্পূর্ণ নির্মল হয়ে যাব। সম্পূর্ণ নির্মল হয়ে গেলে অনন্ত মৈত্রীতে ভরে যাব, অনন্ত করুণায় ভরে যাবে। নির্মল হয়ে গেলে অনন্ত মৈত্রীতে ভরে যাবে, অনন্ত করুণায় ভরে যাবে, অনন্ত মুদিতায়, অনন্ত উপেক্ষায়, অর্থাৎ সমতায় ভরে যাবে। এটা প্রকৃতির নিয়ম, চিত্ত নির্মল হবে, সঙ্গে সঙ্গে এই চার গুণ আপনা আপনি এসে যাবে। তাহলে কি হলো এই উদাহরণ থেকে বুঝুন। এখন পেট্রোল বার করে ফেলে দিয়েছো, এখন আমার ট্যাঙ্ক শীতল জলে ভরে গেছে, মৈত্রী করুণা সদ্ভাবনা জলে ভরে গেছে, স্ফুলিঙ্গ এখনও আসছে, স্ফুলিঙ্গ আসছে আর এই জলের শীতল জলের স্পর্শে শেষ হয়ে যাচ্ছে। নিজের সঙ্গে জ্বালানি নিয়ে এসেছে, তাও জ্বালিয়ে উঠতে পারবে না, শেষ হয়ে যাচ্ছে। স্ফুলিঙ্গ এসেছে, শেষ হয়েছে, স্ফুলিঙ্গ এসেছে, শেষ হয়ে যাচ্ছে। ভাই, প্রকৃতির এই নিয়ম, এই নিয়মকে কেবল বুদ্ধি দিয়ে বুঝবে আর ব্যবহারে লাগাবে না, অভ্যাস করবে না, প্র্যাকটিস করবে না, তো এই নিয়মে আমার কি লাভ হবে? এই ধর্ম আমার কি কাজে লাগবে? এই সাধনা আমার কি কাজে লাগবে? বুদ্ধি দিয়ে তো বেশ বুঝেছ যে কেউ আমার কাছে আগুন নিয়ে এসেছে আর আগুন লেগেছে, তখন দ্রুত নিজের পাম্প খুলে, জলের পাম্প খুলে তাকে নেভাবো, নইলে খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। এসব তো বুদ্ধি দিয়ে বুঝেছ না, কিন্তু যখন সত্যি সত্যি আগুন লাগবে সব ভুলে যাবে, জলের পাম্প টাম্প পেট্রোলের পাম্প খুলবে আর খুব জ্বালাবে, খুব জ্বালাবে, খুব জ্বালাবে, ফের হুঁশ হবে, আরে এ কী করছি, আমার তো জলের পাম্প খোলার কথা ছিল, বুদ্ধি তো বলেছিল যে জলের পাম্প খোলো, কিন্তু অন্তর্মন পর্যন্ত তো বুদ্ধি পৌঁছতেই পারে না, তার তো যেখানেই ভালো লাগবে না সেখানেই পেট্রোল ঢালবে, আগুন তার ভালো লাগলো না সে পেট্রোল ঢাললো, তার এই স্বভাব। কেউ আমাকে জ্বালাবার জন্য আগুন নিয়ে এলো, আমি বালতি ভর্তি পেট্রোল ঢালছি, তুমিও জ্বলবে আমিও জ্বলব, দুজনেই জ্বলব। যেই ভেতরের প্রজ্ঞা জেগে যাবে, ভাবিত প্রজ্ঞা জেগে যাবে, চিন্তন প্রজ্ঞা নয়, শ্রুত প্রজ্ঞা নয়, ভাবিত প্রজ্ঞা জেগে যাবে, তো কেউ আসুক না, পেট্রোল নিয়ে আসুক, আগুন নিয়ে আসুক, আর আমি বালতিতে ঠান্ডা জল ভরে তার ওপরে ঢালব, তুমিও শীতল আমিও শীতল, দুজনেই সুখী হব ভাই, এই করব। এই রকম করার জন্যে অভ্যাস করছি, অমুক সম্প্রদায়ের মানুষকে এই সম্প্রদায় টেনে আনব, কি পাবে, কি পাবে, বোকামি না, অমুক দর্শনে বিশ্বাসীকে ভাঙিয়ে এনে এই দর্শনে যুক্ত করলে কি পাওয়া যাবে? ধোকার কথা না, আরে ধোকায় পড়ে যে অহিতের পর অহিত করে যাচ্ছে, নিজের অমঙ্গল কেবল অমঙ্গল করে যাচ্ছে, আরে এই বেচারাকে মঙ্গলের পথে নিয়ে আসা হোক, এর অহিত বন্ধ হয়ে যাবে, এর অমঙ্গল বন্ধ হয়ে যাবে, এর দুঃখের সম্বর্ধন বন্ধ হয়ে যাবে। তো ধর্মের কথা হলো, ব্যাস ধর্ম এই করায়, এই জন্য সাধনা করছ। আমাকে কোনো সম্প্রদায়ের বেড়াতেই বাঁধতে হবে না, আগেই বাঁধা হয়ে আছি, ওতে কি পেয়েছি, বাঁধা থেকে নিজের ক্ষতি করেছি, এক সম্প্রদায়ের বেড়া থেকে বার করে আর এক সাম্প্রদায়িক বন্ধনে এসেছি, তো পাগলামি হয়েছে না? ধর্ম কোথায় বুঝতে পারলে? ধর্মের পথেই চলতে এসেছি, প্রকৃতির নিয়মকে বুঝে সেই অনুসারে নিজের জীবন গড়ে তুলবে, এ কথা খুব ভালো করেই বুঝতে পারলে সমস্যা দূর হবে, না হলে সমস্যাতেই থাকবে, এখানেও, বাইরে যাবে, লোকের সঙ্গে কথা বলবে, সেখানেও। কি ধ্যান করছো? এই অনিত্যের ধ্যান করছো, শরীরের ধ্যান করছো? আরে নিত্যের ধ্যান করবে তাহলেই তো কোনো কথা হলো, নিত্য শাশ্বত ধ্রুবের ধ্যান করো, তুমি তো তাই চাইছো, নিত্য পর্যন্ত পৌঁছতে হবে না, নিত্য শাশ্বত ধ্রুব অবিনাশী পর্যন্ত পৌঁছতে হবে, আর ধ্যান করছো তো অনিত্যের, কি করছো? সমস্যায় পড়বে। ধর্ম যদি ভালো করে না বুঝে থাকো তাহলে বলবে, হ্যাঁ ভাই ভুল হয়ে গেছে, এই অনিত্যের কি ধ্যান করছি, অনিত্য দিয়ে আমার কি হবে, আমাকে তো নিত্য পর্যন্ত যেতে হবে, তো যে পর্যন্ত যেতে হবে তার ধ্যান করবে না? ধর্ম বুঝতে পারেনি সেই জন্যেই এরকম বলবে। কথা বুঝতে পারলে বলবে, অনিত্যই তো বেঁধে রেখেছিল, ওই অনিত্য যে নিত্য পর্যন্ত যেতে দেয় না, এই অনিত্যের প্রতি আসক্তি জাগাই, দেশ জাগাই, এখন ওই অনিত্যের প্রতি আসক্তি কি করে যাবে, অনিত্যের প্রতি দেশ করে কি যাবে? এ কাজ করার জন্যই তো ওই ধ্যান করছো, নাকি অনিত্যের সঙ্গে আসক্তি করার জন্যে করছো? অনিত্য থেকে মুক্তি পাওয়ার জন্যে কাজ করছিলে, নিত্য তো নিজের জায়গায় আছেই, আরে ওকে যে নামে কেউ ডাকবে, নিত্য তো আছেই, যেখানে অন্ধকার সেখানে প্রকাশেরও অস্তিত্ব আছে, যেখানে দুঃখ সেখানে পরম সুখের অস্তিত্বও আছে, যেখানে অনিত্য সেখানে নিত্যের অস্তিত্বও আছে। সেই নিত্যের সঙ্গে সাক্ষাৎকার হতে হবে না, অনুভব হতে হবে না। ধ্যান করো, ধ্যান করো, নিত্যের ধ্যান করো। কার ধ্যান করছো? তোমার অনুভবই হলো না, তুমি জানোই না সেই নিত্য কেমন। আর তুমি কল্পনা করে চলেছো, তাই না? ওই কল্পনাতে কি পাবে? সে তোমার মনগড়া কল্পনা, তোমার মানসিক কল্পনা। তুমি ভেবেছো নিত্য এই রকম, তোমার অনুভব হলো কই? ধোঁকায় পড়লে। অনিত্যের ধ্যান এই জন্য করছি না যে অনিত্যের প্রতি আমার আসক্তি বাড়ুক। অনিত্যের ধ্যান এই জন্যে করছি যে তাতে বন্ধন আছে, বেঁধে রাখে। তার বন্ধন, তার সঙ্গে আসক্তি কি করে ভাঙবে? এই কাজ করছি। আসক্তি দূর হতে হতে, বন্ধন ছিঁড়তে ছিঁড়তে সব ছিন্ন হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। মুক্ত হলেই নিত্য নিজে থেকেই সামনে আসবে। আরে মেঘ আছে, বাইরে বাইরে মেঘ আছে, ভেতরের প্রকাশ মেঘের পেছনে সূর্যের প্রকাশ আছেই। সূর্যের প্রকাশের জন্য আমাকে কিছু করতে হয় না, ও তো আছেই। এই মেঘ দূর করো, ঘন ঘন মেঘ দূর হলো, তারপর হালকা হালকা মেঘও দূর হবে। সামনে সূর্যের প্রকাশ, সে তো আছেই, নিত্য তো আছেই, অবিনাশী তো আছেই। ওই অনিত্য তার সামনে দেয়ালের মতো দাঁড়িয়ে, আমাকে নিত্যের দর্শন করতে দেয় না। এই অনিত্যকে দূর করার জন্য কাজ করছি। এই দার্শনিকরা যারা আবদ্ধ হয়ে আছে, সম্প্রদায়ওয়ালারা যারা জড়িয়ে আছে, তাদের ঝামেলায় যাবে না, নিজের কাজে লেগে থাকবে। আমার কাজের কথা এই, আমাকে এটাই করতে হবে। জৈনরা নিজেকে জৈনই বলুক, বৌদ্ধরা বৌদ্ধ, হিন্দুরা হিন্দু, মুসলমানরা মুসলমান, যে নামে ইচ্ছে ডাকুক, এ কাজ তো আমাকে করতেই হবে। আমার নিজের মঙ্গলের জন্যে, আমার নিজের কল্যাণের জন্যে, অন্যের মঙ্গলের জন্য, অন্যের কল্যাণের জন্যে, এইভাবে কাজে লেগে যাবে, অনেক মঙ্গল হবে, অনেক মঙ্গল হবে। ওই ব্যক্তির কাছে যে সম্যক সম্বুদ্ধ হয়েছে, অনেক লোক ভিক্ষু হয়ে ভিক্ষুণী হয়ে এই বিদ্যা শিখতে থাকে, কিন্তু তাদের থেকে বেশি সংখ্যায় তো গৃহস্থ ছিলেন, আর সেই গৃহস্থ পুরুষও নারীও এটাই শিখতে থাকে। কাজ করা কঠিন হয় গৃহস্থ জীবনে, কিন্তু সকলের জন্য পথ তো ওই। তো কখনো কখনো কোনো গৃহস্থ আসত, অনেকেই আসত, মহারাজ আমি তো সন্ন্যাসী হতে পারলাম না, আমি এখনও ভিক্ষুণী হতে পারছি না, আমি গৃহস্থ জীবনে থেকে কী করে নিজের মঙ্গল সাধনা করব। তো তাদের সকলকে উপদেশ দিলেন, তোমার মঙ্গল কিসে হবে, কিসে মঙ্গল হবে? গৃহস্থের দায়িত্ব পালন করেও কী করে ধর্মের জীবন যাপন করবে? এক তো গৃহস্থের দায়িত্ব থেকে মুক্ত হয়ে সন্ন্যাসী হয়ে যায়, ভিক্ষু হয়ে যায়, ভিক্ষুণী হয়ে যায়, আর সর্বক্ষণ নিজেকে এতে নিয়োজিত করে। অন্যথা গৃহস্থই আছে আর গৃহস্থের দায়িত্বও পালন করে না, আর কাজও কিছু করে না, তাহলে বেকার মানুষ নিজেরই ক্ষতি করে। গৃহস্থের দায়িত্ব পালন করেও কী করে ধর্ম পালন করবে? 38 রকমের মঙ্গল ধর্ম শেখান, গৃহস্থের এই কাজ তার জন্য বড় মঙ্গলকারী, এই ধর্ম বড় মঙ্গলকারী। তা শেখাতে শেখাতে যখন শেষে আসলেন, তখন বলেছেন, ফুট্টাস্যা লোকধম্মেহি চিত্তং যস্য ন কম্পতি, চিত্তং যস্য ন কম্পতি, অশোকং বিরজং ক্ষেমং এতং মঙ্গলম উত্তমম। এই উত্তম মঙ্গল, বড় উত্তম মঙ্গল। উত্তম মঙ্গল কি? ফুট্টাস্যা লোকধম্মেহি, যা 8 রকমের ঘটনা আমাদের জীবনে স্পর্শ করে। ওই সময় ভারতে লোকধর্ম বলত, সংসারের স্বভাবের জন্য এরকম হয়, সেই জন্য লোকধর্ম বলা হয়েছে। 8 রকমের ঘটনা কি? সুখও আসে, দুঃখও আসে, লাভও হয়, ক্ষতিও হয়, যশও হয়, নিন্দাও হয়, জিতও হয়, হারও হয়। এই প্রকারের দ্বন্দ্ব জীবনে আসতে থাকে। যে সব দ্বন্দ্বের ঘটনা জীবনকে স্পর্শ করে, চিত্তং যস্য ন কম্পতি, ওতে যার চিত্ত কম্পিত হয় না, নিজের সাম্য হারায় না, যা কিছু আসে যেমন আসে মনকে সমতায় রাখে। এরকম সমতায় স্থিত ব্যক্তি অশোকং কাঁদাকাটা করে না, তার শোক হয় না। বিরজং নতুন ময়লা লাগাবে না, একেবারেই লাগাবে না। অশোকং বিরজং ক্ষেমং যোগক্ষেমতে পরিপূর্ণ হয়ে গেছে, ধর্মের আশ্রয় পেয়ে গেছে, ধর্মের শরণে চলে গেছে, এখন যোগক্ষেম, কেবল যোগক্ষেম। এতং মঙ্গলম উত্তমম, এরকম উত্তম মঙ্গল সকল গৃহস্থই লাভ করতে পারে। কাজ করতে হবে, কারো ভরসায় ছেড়ে দিলে কেউ বুদ্ধ করে দেবে, কেউ মহাবীর করে দেবে, কেউ রাম করে দেবে, কেউ ঈশ্বর করে দেবে, কেউ আল্লাহ মিয়া করে দেবে। আমি তো পারছি না, আমি তো গৃহস্থ, আমি কি করে করব? তো ভাই, নিজের সারা জীবন নষ্ট করবে। আমি গৃহস্থ, অনেক অসুবিধা আছে, অনেক দায়িত্ব আছে, সেজন্য আমি অত উন্মুক্ত হয়ে অত সময় দিতে পারি না যতটা একজন ভিক্ষু দিতে পারে, এক ভিক্ষুণী দিতে পারে। তো যতটা দিতে পারা যায় ততটা সময় দিয়ে নিজের জীবন শোধন করব, নিজের মুক্তিমার্গে চলব। এক পা করে চলতে চলতে কখনো না কখনো পৌঁছেই যাব, এটা বুঝতে হবে। নিজেও সারা জীবন তো স্বয়ং এই করেছেন, সমতায় থাকবে কি করে যে কোনো অবস্থায়? সমতায় থাকবে তো নতুন দুষ্কর্ম করবে না, নতুন সংস্কার বানাবে না, পুরনো উপড়ে ফেলবে, উপড়ে ফেলবে, উপড়ে ফেলবে। এই পথে এগিয়ে চললে এগোতে এগোতে বেশ বুঝতে পারবে, বেশ বুঝতে পারবে। আগুন লেগেছে, ইন্ধন আছে আর তাতে আগুন লেগেছে, আমি তাতে নতুন নতুন ইন্ধন দিতে থাকব। তো নতুন যে ইন্ধন দিয়েছি তা জ্বলবে, পুরনো ইন্ধন তো ওভাবেই পড়ে আছে, নতুন জ্বলেই চলেছে, আরও দিয়ে চলেছি, তার শেষ কি করে হবে? আমি নতুন ইন্ধন দেয়া বন্ধ করলে যতটা ইন্ধন পড়ে আছে তা পুড়িয়ে দেবে। ইন্ধন সব জ্বলে গেছে, মুক্তি হয়েছে, আগুন আপনা আপনি নিভে যাবে। আমি নতুন ইন্ধন দেব তো কি করে মুক্ত হব? এমন সোজা কথা, কিন্তু বুদ্ধি দিয়ে বুঝবে না, অনুভবে বেশ ভালো করে বুঝতে পারবে। এই পথে চলতে চলতে বেশ বুঝতে পারবে। জীবনধারা কি? শরীরের ধারা, এই পরমাণুর ধারা। একটা নষ্ট হবে আর একটা জন্মাবে, ওর এক সন্ততি, এক সন্তান, এক ধারা চলেছে। এইভাবে চিত্তের ধারা, একটা নষ্ট হচ্ছে আর একটা আসছে। এই চিত্তের ধারা, এই শরীর আর চিত্তের মিশ্রিত ধারা, এই জীবনধারা। কিভাবে চলে জীবনধারা? এর কোনো আহার চাই, কেননা আহার পাবে তবে তো চলবে। শরীরের ভৌতিক ধারার ভৌতিক আহার চাই তো চলবে, নয়তো চলা বন্ধ হয়ে যাবে। এরকমই চিত্তের ধারার চৈতন্যিক আহার পেতে হবে, নয়তো বন্ধ হয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে বুঝুন, এই শরীরের ধারা, এই শরীরের আহার, ভৌতিক আহার পেতেই হবে। দুবেলা ভোজন করা হয়, ইচ্ছে হলো করব না, আজ উপোস করব, খেলাম না, শরীরকে আহার দিলাম না। না দেবে তো এখনই মরে যাবে না, এখনও চলতে থাকবে। দুদিন দেবে না, এক মাস দেবে না, দু মাস দেবে না, উপবাস করতে থাকবে, দু মাস, তিন মাস, চার মাস, আরও এগোবে তো মরেই যাবে, শরীর মরে যাবে। তো কি হলো ভাই, যখন আহার দিলে না তো এই শরীর ধারা এতদিন ধরে কি করে চলল, কি করে চলল? পুরনো আহার ভেতরে পড়ে আছে না? প্রথমে যে ভৌতিক আহার দিয়ে রেখেছ তা চর্বি টর্বির রূপে ভেতরে রয়েছে, ওসব খেয়েই চলেছে, তারই আশ্রয়ে এই শরীরের ধারা চলেছে। তাও শেষ হলে সবই শেষ হয়ে গেল, ধারা শেষ হয়ে গেল। ঠিক এই রকম চিত্তের ধারা, চিত্তের ধারা আমাদের সংস্কারে চলে। সংস্কার দিলেই নতুন বিজ্ঞানের জন্ম হল, সংস্কার দিলেই নতুন বিজ্ঞানের জন্ম হবে। প্রতিক্ষণ সংস্কার দিচ্ছি, নতুন বিজ্ঞান জন্ম নিচ্ছে। সংখ্যার পচ্চয়া বিজ্ঞান, আমি হাত গুটিয়ে নিলাম, নতুন সংস্কার তৈরি হলো না, এখন কিভাবে ধারাটা চলবে? তবুও চলতে থাকে, কিভাবে চলবে? আমি যখন হাত গুটিয়ে নিলাম, নতুন সংস্কার তৈরি হলো না, তো কোনো না কোনো পুরনো সংস্কারকে নিজের মাথা তুলতে হলো। যা পুরনো সংগ্রহ তাই মাথা তুলছে, আবার এক নতুন চিত্ত উঠবে, আবার আমি কোনো নতুন সংস্কার বানাইনি, পুরনো সংস্কার মাথা তুলছে। এভাবে উপজ্জিত্বা নিরুজ্জন্তি, উপজ্জিত্বা নিরুজ্জন্তি, একের পর এক সংস্কার মাথা তুলতে থাকে, নষ্ট হতে থাকে, নষ্ট হতে থাকে। এখন সমতা এসেছে না, আরও গভীরে আসুক। আমাদের এখানে এটাকেই সাময়িক বলা হতো, ভুলে গেছি সাময়িক কি হয়। আমাদের এখানে একেই কায়োৎসর্গ বলা হতো, কায়াকে উৎসর্গ করে দিয়েছি। কায়ার প্রতি সামান্য আমি আমার ভাব হলেও তো সংস্কার তৈরি হবে। বুদ্ধি স্তরে হাজার বুঝতে থাকে, আমি নই, আমার নয়, বস্তুত আমি আমার, আমি আমার, আমি আমার চলছে। এই জন্যেই তো আসক্তি জাগাচ্ছে, দেশ জাগাচ্ছে, নয়তো কেন জাগাবে। সত্যিকারের কায়োৎসর্গ হলে সেটাই তো বিপস্সনা, আর কি। করতে করতে এত গভীরে চলে যাবে, নতুন জ্বালানি দেবে না, নতুন সংস্কার বানাবে না, পুরনো আপনা আপনি বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। চিত্ত সমতায় থাকবে সব অবস্থায়, ভেতরে আর বাইরে দুই সমতায় থাকবে। এক ব্যক্তি এটাই করেছেন আর মুক্ত হয়ে গেছেন, আর সারা জীবনভর এক উদাহরণ রেখেছেন কি প্রকারে মানুষ যে কোনো অবস্থায় সমতায় থাকতে পারে। যখনই এ বিদ্যা লাভ করেছেন, বড় করুণ চিত্তে মানুষকে বিলিয়েছেন, পাঁচজনকে দিয়েছেন, কাজ করতে করতে তারা আরহান্ত হলেন, তারা মুক্ত হয়ে গেলেন। পাঁচ থেকে পঞ্চাশ জনকে দিয়েছেন, তারাও কাজ করতে করতে মুক্ত হয়েছেন, পঞ্চাশ থেকে পাঁচশো, পাঁচশো থেকে পাঁচ হাজার, ব্যাস এখন তো বাড়তে থাকলো, বাড়তেই থাকলো। তো সমাজের যারা প্রবুদ্ধ বর্গ ছিল, বুদ্ধিবাদী বর্গ ছিল, লেখাপড়া জানা লোক ছিল, ব্রাহ্মণ সমাজ ছিল, আকর্ষিত হয়ে চলে এলো। ব্রাহ্মণদের এক বড় নেতা সারিপুত্র নাম, সেও চলে এলো। আরে ওই মানুষ তো বড় কাজের কথা বলছে, এই সারা সিদ্ধান্তের কথা তো আমার এখানেও হয়। বিতরাগ হও, বিতদ্বেষ হও, স্থিতপ্রজ্ঞ হও, অনাসক্ত হও, ইত্যাদি ইত্যাদি, কিন্তু কিভাবে, কিভাবে হব কেউ শেখায় না, কেউ জানেও না। ওই ব্যক্তি করতে শেখায়, শুধু উপদেশ দেয় না। আরে বড় কাজের কথা, করতে আরম্ভ করেছে তো আরহান্ত হয়ে গেছে, আর তার ডান হাত হয়ে গেছে। সেই সময়ের আরেক ব্রাহ্মণ নেতা মোগ্গলায়ন নাম, এই প্রকারে তিনিও সম্পর্কে এলেন, আর হতে হতে আরহান্ত হয়ে গেলেন, তার বাঁ হাত হয়ে গেলেন। এত উচ্চ অবস্থায় পৌঁছে গিয়ে লোক কল্যাণ করতে লাগলেন। এভাবেই ওই সময়ের ব্রাহ্মণ নেতা কাশ্যপ, কাত্যায়ন, ভরদ্বাজ ইত্যাদি ইত্যাদি না জানি কত, হাজার হাজার মানুষ আকর্ষিত হয়ে চলে এসেছেন। এভাবে যত রাজন্যবর্গ ছিল, অমুক রাজা, তমুক শাসক, অমুক শাসক, ওই মন্ত্রী, এই সেনাপতি, এর টানে চলে এসেছেন। কেন? সত্যি সত্যি ধর্ম পাবে আর বিকার থেকে মুক্তি লাভ করবে। দেশ থেকে এসব কথা লুপ্ত হয়ে গিয়েছিল, এক মানুষ এভাবে শিক্ষা দিচ্ছেন, তার টানে চলে আসছে। এভাবেই শ্রেষ্ঠীবর্গ, ব্যবসায়ী সম্প্রদায়ও তার টানে চলে এসেছে, আর এভাবেই সকল শ্রেণীর মানুষ, কিষাণ হোক, মজুর হোক, সর্বশ্রেণীর মানুষেরা তার আকর্ষণে চলে এসেছে। উত্তর ভারতের কোটি কোটি মানুষ এই বিদ্যার কাজ করতে লাগল, অনেক মানুষ বিরোধীও হয়ে গেল। এরকম হয়, কেউ কেউ তো এজন্য বিরোধ করছে কারণ সে বুঝতেই পারেনি যে ওই মানুষ কি করছে, কি শেখাচ্ছে। তারা তো নিজের কর্মকাণ্ড, নিজের দার্শনিকতা, নিজের পরিধেয়, নিজের কথাকেই ধর্ম বলে মনে করত, এতেই জড়িয়েছিল। আর ওই মানুষ অন্য কিছু শেখাচ্ছে, তাহলে আমার ধর্ম নষ্ট হয়ে যাবে। নিজের ধর্মের প্রতি, যাকে নিজের ধর্ম বলছে, তার প্রতি গভীর আসক্তি, সেজন্যে বিরোধিতা করছে। আর কিছু মানুষ এরকম আছে যাদের রুজি রুটির প্রশ্ন, প্রতিষ্ঠার প্রশ্ন, যে পুরোহিতগিরির কাজ করত, এখন পুরোহিতগিরির কাজ সম্পূর্ণ শেষ হতে লাগল। মানুষ কর্মকাণ্ডে বিশ্বাস করে না তো পুরোহিতের কাজ কি করে চলবে, সে তো কর্মকাণ্ড করিয়েই নিজের জীবিকা চালাত, আর বড় প্রতিষ্ঠা ছিল তার, বড় সম্মান হতো, তাদের সম্মানেও চোট লাগলো, পেটেও চোট লাগল, তারা বিরোধী হয়ে গেল। এই রকম কিছু লোক যারা বিরোধী, তারা প্রত্যেক কথায় বিরোধ বাঁধায় আর চায় কি কোনো প্রকারে তার উপদেশ দেওয়া বন্ধ হোক, মানুষ যেন তার অনুসরণ না করে। তার জন্যে কি করা যায়? ওই সময় এক পদ্ধতি ছিল যা ভারতে 100 বছর আগেও চলত। কোনো মানুষকে নিচু দেখাতে হলে তার সঙ্গে শাস্ত্র আলোচনা করো, তার সঙ্গে বাকবিতণ্ডা করো, প্রকাশ্যে জনগণের মধ্যে করো। যদি সে আমার কথার সঠিক জবাব দিতে না পারে, আপনা আপনি সে ব্যক্তির প্রতিষ্ঠা শেষ হয়ে যাবে, মানুষ তাকে মানবে না। তর্ক বিতর্কের একটা প্রথা ভারতে ছিল। তর্ক বিতর্ক করতে মানুষ আসত, 5, 10, 20 জনের দল আসত, আর তার তপভূমির দরজার পাশে এসে মাথা চুলকোত। বড় জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, কিভাবে তর্ক করবে, তর্ক কিভাবে করবে, কে আমাদের মধ্যে লিডার হবে, তুমি লিডার হও আর আমি তোমার সঙ্গে থাকব। তো একজন বলল, আমি লিডার হচ্ছি। এখন নিজের পয়েন্ট সব আগে লিখে নাও, তর্কের কি কি পয়েন্ট আছে, কি পয়েন্ট আছে লেখো। তুমি কীরকম সন্ন্যাসী হে, তোমার মাথায় জটা নেই। ওই সময় নিয়ম ছিল, সন্ন্যাসী হলে মানুষ মাথায় জটা বাঁধত, সন্ন্যাসী হতো। জটা বেঁধে রাখনি, কেমন সন্ন্যাসী হে, শরীরে ভস্মও মাখনি, ভস্ম মাখনি, তুমি কেমন সন্ন্যাসী হে, কোমরে মৃগচর্ম পরনি, মৃগচর্ম পরে থাকনি। এরকম লিখতে গিয়ে কেউ বলল, বাবা সব বৃথা। এরকম তর্ক করতে অনেকেই এসেছে তার কাছে, আর যে আসে স্মিত হেসে তাকে বলেন, আমার ভালো লাগে না, আমি করি না। তোমার ভালো লাগে, করো না, আমি কি তোমাকে বাধা দিতে গেছি, করো না। আরে তো লড়াই কি করে হবে, বিতর্ক কি করে চলবে, যে ওসব করে না তার সঙ্গে তর্ক কি করে চলবে? যেসব ও করে তার দোষ ধরা যাক, আর দোষ ধরে তাকে ছোট করলে তো আপনা আপনি তার দোকান বন্ধ হয়ে যাবে, মানুষ তার কাছে আসবে না। ঠিক কথা, এসব ছাড়ো, এখন দেখো কি করছে আর মানুষকে দিয়ে কি করাচ্ছে। নিজে শীল পালন করছে আর মানুষকে দিয়েও শীল পালন করাচ্ছে, এতে ঝগড়ার কি আছে ভাই? ও তো বেশ ভালো কথা, নয় কি? আর কি করাচ্ছে? আর সমাধির অভ্যাস করাচ্ছে, নিজেও করছে, সে কি মনকে বশ করছে? আরে মন তো কখনো আমারও বশ হয়নি। কোনো মানুষ মনকে বশ করা শেখালে তো সে কথা নিয়ে ঝগড়া হবে কেন? না বাবা না, আর কি প্রজ্ঞা শেখাচ্ছে, এটা কি অন্তর্মুখী হয়ে যেখানে বিকার জাগছে সেই বিকার দূর করা শেখাচ্ছে, চিত্তকে নির্মল করা শেখাচ্ছে। আরে আমারও চিত্ত নির্মল হয়নি, বিকারে ভরে আছে। কোনো মানুষ বিকার থেকে মুক্ত করে দেবে, এর চেয়ে বড় কথা কি হতে পারে? না না, এতেও ঝগড়া হবে না, আর কি, আর কোনো কথাই বলে না। তিনি বলেন, শীল সমাধি প্রজ্ঞা ছেড়ে তোমরা আর যত মান্যতার কথা আছে লড়াই করো, বাইরে গিয়ে লড়াই করো, ওসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি তো সার কথা বলবো। শীল সমাধি প্রজ্ঞা, যা কেবলং পরিপূর্ণং, ধর্ম এতে পরিপূর্ণ হয়ে গিয়েছে, আর কিছু এতে জুড়ে দেবার দরকার নেই, তাই দ্বিতীয় কথা আর বলে না। তো লড়াই করবে কি করে? মাথা চুলকোতে চুলকোতে তারা চলে যায়। এই মানুষের সঙ্গে কি করে লড়াই করা যায়? কিন্তু এবার তার কাজ তো বন্ধ করতে হবে, নয়তো নিজের কাজ বন্ধ হয়ে যাবে। তাহলে কি করা যায়? সন্ন্যাসী না, কোনো লাঞ্ছনা লাগিয়ে দেওয়া যায়। সত্যি বা মিথ্যে কোনো লাঞ্ছনা লাগাও। দুভাবে সন্ন্যাসীর ওপর লাঞ্ছনা লাগানো যায়, এক তো কাঞ্চন আর এক কামিনী। কাঞ্চনের লাঞ্ছনা কি করে করবে? রাজ্যপাঠ, ধন দৌলত, বৈভব ছেড়ে চলে এসেছে, নিজের কাছে কিছু রাখেও না, তো মিথ্যা লাঞ্ছনাই বা কি করে লাগাবে? কামিনী দিয়ে লাঞ্ছনা করা যেতে পারে, কেননা কেবল পুরুষদেরই নয় মহিলাদেরও শিক্ষা দিচ্ছে। ব্যাস একটা রাস্তা পাওয়া গেল, এক যুবতী মেয়েকে শিখিয়ে পড়িয়ে নিল যে এই করতে হবে, ওই করতে হবে। মেয়েটি সুন্দরী, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সে খুব সেজেগুজে ভগবানের বিহারে যায় আর কোনো গাছের তলায় শোয়, আর ভোরবেলা চুল খুলে নগরে বেরিয়ে আসে আর বলে, আজ রাত তো শ্রমণ গৌতমের সঙ্গে কাটালাম, আজ রাত তো শ্রমণ গৌতমের সঙ্গে কাটালাম। আরে লোকজন শুনল, ভগবানের আশ্রমে এসব কি হচ্ছে? দুদিন, পাঁচ দিন, সাত দিন এভাবে চলল, ফের আট মাস বাদ দিল, আট মাসের পর আবার এলো, নিজের পেটের ওপর একটা কাঠের টুকরো রাখল, তাকে দড়ি দিয়ে বাঁধল, ওপরে কাপড় দিয়ে ঢেকে চলে এলো। আর ভগবান তখন ধর্মশিক্ষা দিচ্ছেন। খুব বড় সভা ছিল, খুব বড় সংখ্যায় ভিক্ষু ভিক্ষুণী গৃহস্থ পুরুষ এবং নারী ছিলেন, দেশের রাজা প্রসেনজিৎ ছিলেন, মহামন্ত্রী মহাসেনাপতি বন্ধুল ছিলেন, মাতা বিশাখা ছিলেন, অনাথপিণ্ডক ছিলেন, সব মানি লোকেরা ছিলেন, ভগবান ধর্ম শেখাচ্ছিলেন। এই সময় সে এলো, আর এসেই ভগবানকে গালাগালি করতে লাগল। ওরে ন্যাড়া মাথা, তোমার কাছে তোমার ভাবি বাচ্চার জন্য কোনো সুবিধে নেই, তোমার এত বড় বড় ধনী ভক্তরা আছে, তাদের বলো, তারা কোনো ব্যবস্থা করবে। সারা সভা অবাক হয়ে গেল, কি বলছে? ভগবান স্মিত হাসছেন, করুণা জেগে উঠেছে। খুবই সহজ ছিল দেশের রাজাকে বলতেন যে এ মিথ্যে কথা বলছে, এ শিরচ্ছেদ করা হোক। রাজা তো ভক্ত ছিলেন, শিরচ্ছেদই করতেন। তো ভাই, বুদ্ধ তো বুদ্ধ হতো না? ভালোবাসা জেগে ওঠে, করুণা জেগে ওঠে। আরে আমার ভ্রান্ত মেয়ে, তুমি কি বলছো? তুমি যা বলছো তার সত্যতা তুমিও জানো আর আমিও জানি, কি বলছো? বেচারি ঘাবড়ে গেল, এখন কি করবে? তো গল্প তো গল্পই, সব মহাপুরুষের সঙ্গেই যেসব ভক্তরা থাকে না জানি কত গল্প জুড়ে দেয়। যেই এই ঘটনা ঘটল, আকাশে স্বর্গে ইন্দ্রমহারাজের আসন টলে গেল। কি হয়েছে রে ধরণীতলে, কি হয়েছে? কেউ ভগবান বুদ্ধকে গালি দিচ্ছে। তো ইন্দ্রমহারাজ নিচে নেমে আসলেন, আর এক ইঁদুরের রূপ ধারণ করে ওই যুবতীর কাপড়ের ভেতরে ঢুকে গেলেন, আর দড়িদড়া সব কেটে দিলেন, কাঠের টুকরো পড়ে গেল। হবে, সত্যিই হবে, মানুষ যখন ভালো কাজ করে তখন সকল দেবতা সহায় হন, আমরা এর বিরোধিতা করছি না। বুঝুন কি হয়, সেই বেচারি যখন ছল কপট করে এলো, আর তাকে যারা শিখিয়ে দিয়েছে তারা তাদের সঙ্গে অনেক গুন্ডা নিয়ে এসেছে, যখন গালাগাল দেবে এধারেও গালাগালি শুরু হবে, সে আরও গালাগালি দেবে, ওধার থেকেও গালাগালি আসবে, আমরা নিজের গুন্ডাদের লাগিয়ে দেব, হাঙ্গামা বেঁধে যাবে, ব্যাস তার বদনাম হয়ে যাবে, কাজ হয়ে যাবে। আরে যাকে গালাগাল দিচ্ছি তার বদলে তিনি কি গাল দেবেন? উনি তো মৈত্রী প্রকট করেন, করুণা প্রকট করেন, এখন আমি কি করব? শিখিয়ে দেয়নি, এখন কি করব? বেচারি নার্ভাস হয়ে গিয়ে থাকবে, বাঁধন টাদন ঢিলে হয়ে গেছে আর কাঠের টুকরো পড়ে গেছে। কত্তান কট্টমুদরম ইব গভিনিয়া চিংচায় দুঃঠ বচনং জনকায় মঞ্জে সন্তেন সৌম বিধিনা জিতবা মুনিন্দ। কি করে জিতলেন ওই অবস্থাতে, যেখানে ওই পাগল মেয়ে নিজের পেটে কাঠের টুকরো বেঁধে এ প্রকারের নোংরা কথায় নিন্দা করে? তো কি করে তাকে জিতলেন? ওই ইঁদুর দিয়ে জেতেননি, সন্তেন সোম বিধিনা, ভেতরে এত সমতা এত শান্তি, ওই শান্তির কারণেই জিতলেন। কে মুখোমুখি হতে পারবে? সে শত্রুতা জাগাচ্ছে, আমিও শত্রুতা জাগাবো, শত্রুতা বাড়তেই থাকবে, সে ক্রোধ জাগাবে, আমি ক্রোধ জাগাবো, ক্রোধ বেড়েই চলবে, জিততে পারবে না, এই তো সনাতন ধর্ম, এসো ধম্ম সনন্তন। ক্রোধ দিয়ে ক্রোধকে জেতা যায় না, মিত্রতা দিয়ে ক্রোধকে জেতা যায়, এই জন্যই জিতে গেছেন, সারা জীবন এই রকমই করেছেন, এই রকমই শিখিয়েছেন। ক্রোধ জাগানো খুব সহজ, মৈত্রী কী করে জাগবে? ভেতর থেকে চিত্ত নির্মল না হলে তো মৈত্রী জাগবে না। এরকম কত ঘটনাই না আছে। আর এক ঘটনা, কোনো এক ব্যক্তি বুড়ো মানুষ, খুব দুঃখ পেয়েছে, খুব ক্রুদ্ধ হয়েছে, এমন বুদ্ধ সে মানুষকে কি শেখাচ্ছে? তার নিজের মান্যতায় খুব নিষ্ঠা, নিজের কর্মকাণ্ডে খুব নিষ্ঠা, তাকেই ধর্ম বলে মানে। ধীরে ধীরে আমার ধর্ম তো সবটাই নষ্ট হয়ে যাবে, মানুষ একে মানবে, এরই অনুগামী হয়ে যাবে, তো কি করা যায়? তার সাত পুত্র ওই ধারাতেই বয়ে গেল, সাত পুত্রবধূ ওই ধারাতেই বয়ে গেল, আমার সংসার খারাপ হতে লাগলো, সারা সমাজ খারাপ হতে লাগলো, এ তো বন্ধ করতে হবে, তো কি করে বন্ধ করা যায়? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি, একে শেষ করতে হবে, এর কপাল ক্রিয়া করব। নিজের ক্রোধ জাগালো, ক্রোধ যাতে শান্ত না হয়ে যায়, ক্রোধের সঙ্গে সঙ্গে যেতে যেতে এর কপাল ক্রিয়া করব। বৃদ্ধ মানুষ কিছুটা ক্রোধে কাঁপছে, কিছুটা বৃদ্ধ বলে কাঁপছে, আর গালি দিতে দিতে চলে এসেছে, সে গালি দিচ্ছে আর ভগবান অল্প হাসছেন। বুড়ো বাবা বড় ব্যাকুল মনে হচ্ছে, বসো বসো কথা বলবো। বুড়ো বাবা কথা বলার জন্য তৈরি নেই, কথা বলবে ক্রোধ শান্ত হয়ে যাবে, ক্রোধ শান্ত হয়ে যাবে তো কি করে প্রহার করবে? গালাগালি দিয়েই চলেছে, দিয়েই চলেছে। বুড়ো বাবা একটা কথা বলো দেখি, তোমার ঘরে কখনো অতিথি আসে না? বললো হ্যাঁ আসে, তোমার কী তাতে? আর একটা কথা বলো, ওই যারা অতিথি আসে কখনো কখনো তোমার জন্য উপহার নিয়ে আসে? হ্যাঁ নিয়ে আসে, তাতে তোমার কী মতলব? আর একটা কথা বলো, কোনো ব্যক্তি তোমার ঘরে অতিথি হয়ে এলো আর কোনো উপহার নিয়ে এলো, ভেট নিয়ে এলো, আর তুমি সেই ভেট নিলে না, তখন সে ভেটের কী হবে? আরে কী হয়েছে, যে নিয়ে এসেছিল তার কাছেই থেকে গেল, আর কী হবে? এই সামান্য কথা কী জিজ্ঞেস করছো? বুড়ো বাবা ওটাই বলতে চেয়েছি, তুমি আমার ঘরে অতিথি হয়ে এসেছো, এই গালির উপহার নিয়ে এসেছো, ভেট নিয়ে এসেছো, আমি তো তা নেব না, তোমার ভেট তোমার কাছেই থাকলো। আরে বুড়ো কথা বুঝতে পারল, খুব সমঝদার লোক ছিল। যখন নিজের মান্যতা নিয়ে আবদ্ধ থাকে পাতলা সে পর্দা, কর্মকাণ্ড নিয়ে আবদ্ধ থাকে তখন সত্য কথা বুঝতে পারে না, পর্দা কিছুটা সরে গেলে কথা বুঝতে পারে। এ কীরকম ব্যক্তি আর আমি কীরকম ব্যক্তি? সারা জীবন ধরে কোনো ব্যক্তি গালির একটা উপহার নিয়ে আসছে, আমি দশটা দিচ্ছি, সে নিয়ে আসছে আমি একশো দিচ্ছি, তুমিও দুঃখী আমিও দুঃখী। এর কাছে কেউ গালাগাল উপহার নিয়ে এলো, তিনি তা গ্রহণ করেন না, পাল্টা কিছু দেনও না, তিনি খুব সুখী মানুষ। আরে শ্রমণ গৌতম বলো তো, তুমি ওই উপহার না নেওয়ার বিদ্যা কী করে শিখলে? বসো বুড়ো বাবা বসো, চোখ বন্ধ করো, শ্বাস দেখো, শ্বাস দেখো, শ্বাস দেখতে দেখতে দেখো শরীরকে, দেখো চিত্তকে, এ সংবেদনাকে দেখো, এই সংবেদনার আধারের ওপরেই ক্রোধ জাগে, তাই না? দেখো জাগালে না, দূর হয়ে গেল, দেখতে দেখতে ওই ব্যক্তি আরহান্ত হয়ে গেল, সেই ভরদ্বাজ ব্রাহ্মণ তার সারা জীবন বদলে গেল, সারা জীবন মানুষকে বণ্টন করেছেন। এত কল্যাণকর কথা, এত কল্যাণকর কথা, সমতা আনতে হবে, অনুভবে আসা চাই যাতে বিকার দূর হয়। এটাও যদি কেবল ফিলোসফি হয়ে থাকে, কেবল এক সিদ্ধান্ত হয়ে থাকে, এক থিওরি হয়ে থাকে, কোনো কাজের নয়, আবার লড়তে থাকবে। আমার বুদ্ধ ভগবানকে দেখো কি শিখিয়েছেন, আর তোমারটা কি শিখিয়েছে? আরে আমার দেখো এই রকম, তুমি কোনো কাজের নয়, আমি এরকম, সবই বেকার, বেকার, যারা প্র্যাকটিস করে না সব বেকার হবে, এই দর্শন মানুক বা ওই দর্শন মানুক, এই কর্মকাণ্ড করুক কি ওই কর্মকাণ্ড করুক, এই সম্প্রদায়ের ঘেরায় বন্ধ হোক কি ওই সম্প্রদায়ের ঘেরায় বন্ধ হোক, কোনো তফাত নেই। মানুষ মানুষই পাগলামি করে নিজের সর্বনাশ করে, হুঁশ এসে যাবে, নিজেরই ক্ষতির বাইরে চলে যাবে, ব্যাস এখন হুঁশ জাগাতে হবে। এই জন্য অন্তর্মুখী হচ্ছি, সংবেদনাকে দেখছি, শরীরের কি দর্শন করবে, এতে কি আছে? এ তো আমি জানি শরীর তো অনিত্য, ওখানে গিয়ে দশ দিন নতুন কি জানলে, ও তো আমি জানি। আরে তুমি জানো না, মেনে নিচ্ছ, কোথায় জানলে? ওখানে যাওয়ার পর জানতে শিখিয়েছে, দেখো কতটা অনিত্য, অনুভবে জেনেছ দেখো কত অনিত্য, আর এও জেনেছ যে এই অনিত্যকে ওপর ওপর বলা হয়, এ অনিত্য নশ্বর ভঙ্গুর, এর প্রতি আসক্ত হবে না, দেশ করবে না, ভেতরের মন তো আসক্ত হয়ে চলেছে, দেশ করেই চলেছে, সুখদ অনুভূতি হলে আসক্তি করে, দুঃখদ হলে দেশ জাগে, এটা দেখলে তো? আর এটা দেখে নিজের স্বভাব পাল্টানোর কাজ করছো, তো কাজের কথা হলো না? কেবল সিদ্ধান্তের কথা নয়, কোনো ফিলোসফির কথা নয়, কোনো সম্প্রদায়ের কথা নয়, প্রকৃতির নিয়ম, যে পর্যন্ত আমি শরীরের সঙ্গে আসক্ত আছি তার সঙ্গে তাদাত্ম্য ভাব থাকবে, চিত্তের সঙ্গে আসক্ত থাকবে আর তার সঙ্গে তাদাত্ম্য থাকবে, আমি আমার ভাব থাকবে, তখন পর্যন্ত আসক্তি জাগতেই থাকবে। প্রত্যেক সংবেদনা প্রিয় হবে, কারণ তার সঙ্গে আমি আমার ভাব আছে, আমার প্রিয় মনে হয়, খুব ভালো লাগবে, আমার তো আসক্তি জাগবে। অপ্রিয় সংবেদনা আসবে, আমার খারাপ লাগবে, আমি চাই না, দেশ জাগবেই। এই আমি আমার কী করে ভাঙবে? উপদেশে ভাঙে না, এই সুখদ দুঃখদ আসতেই থাকবে, কী করে এর বাইরে বেরোব? সমতা ভেতর পর্যন্ত আসবে, জীবনে আসতে শুরু হয়ে যাবে, জীবনে আসতে শুরু হয়ে যাবে। এসবের অর্থ এটা মনে করবেন না। কখনো কখনো সাধকদের এই ভ্রান্তি হয়ে যায় যে আমি ওখানে গিয়ে বিপশ্যনা শিখে এসেছি, তো এখন কোনো মানুষ আমার সঙ্গে অন্যায় ব্যবহার করবে তো করুক ভাই, আমি কোনো প্রতিক্রিয়া করব না। যেন আমি শাকসবজি, কেউ এসে আমাকে কেটে ফেলবে, আমি বিপশ্যনা করি, জিনিসটা বোঝেইনি। গৃহস্থ জীবনে অনেক দায়িত্ব আছে, বহুবার এমন অবস্থা হবে যেখানে আমি কাউকে মৃদু কোমল ভাষায় বোঝাবো, এ ভাই ঠিক হচ্ছে না, তোমার ও বলা ঠিক নয়, তোমার ও করা ঠিক নয়, তবুও সে বুঝবে না, তো খুব কঠোর ভাষায় খুব কঠোর শারীরিক কাজ করব। শরীর আর বাক্যে কঠোর কাজ করা দোষের নয়, কিন্তু তিক্ততা যেন না আসে। কঠোরতা আর তিক্ততাতে আকাশ পাতাল ব্যবধান। একটা উদাহরণ দিয়ে বোঝাবো, একটা শিশু সাপের দিকে ছুটে যাচ্ছে তাকে ধরতে, আগুনের দিকে ছুটছে, এখন কি তাকে বোঝাবো ওটা তোমার কাল আর ওদিকে যাবে না? বুঝবে না, তো সম্পূর্ণ শক্তি দিয়ে তাকে সরাবো, তার ভালোর জন্যেই সরাবো। যখন ওকে সরাচ্ছি তখন তার খুব খারাপ লাগছিল, সে কাঁদছে, আমি সরাচ্ছি তো তার ওপর ক্রোধ নয়, করুণা হয়েছে, আরে নিজের ক্ষতি করবে, বলপূর্বক ওকে সরিয়ে দিয়েছি, ভেতরে করুণা আছে, ক্রোধ না থাকলে তো বুঝবে ধর্ম আছে, বলের প্রয়োগ করতে হয়েছে, করতে হয়েছে, কী করা যাবে? এই রকমই এক বলিয়ান আক্রমণকারী এক দুর্বল ব্যক্তিকে কষ্ট দিচ্ছে, আক্রমণ করছে, অন্যায় করছে। আমি বলবো, আমি তো বিপশ্যনা করা ব্যক্তি, নিজে নিজের কর্মের ফল ভুগবে, আমার কি দরকার? ধর্ম বোঝেনি, আমার খুব দরকার আছে যে আক্রমণ করবে তাকে বলপূর্বক আক্রমণ থেকে দূর করব। আগেও করতাম, বিপশ্যনা না করা কোনো ব্যক্তি করে থাকে, কিন্তু অনেক তফাত হয়ে যাবে। তফাত এটা হবে, প্রথমে তো আক্রমণকারী বলবান ব্যক্তির সঙ্গে অত্যাচারীকে আমি বলপূর্বক দূর করতাম, তার প্রতি খুব দ্বেষ হতো, বড় ঘৃণা হতো, আর যার ওপর আক্রমণ হয়েছিল দুর্বল বলে তার প্রতি বড় করুণা হতো, মৈত্রী হতো। বিপশ্যনার পরে এই হবে যে যার ওপর আক্রমণ হয়েছিল তার প্রতি মৈত্রী করুণা থাকবেই, যে আক্রমণ করেছিল তার প্রতিও মৈত্রী জাগবে, বড় করুণা হবে, আরে অবোধ ওর হুঁশ নেই, কি করছে, অপরের অমঙ্গল তো করছেই, নিজেরও অমঙ্গল করছে। কোনো ব্যক্তি এ প্রকারের দুষ্কর্ম বিকার না জাগলে করতে পারে না, আর বিকার জাগালে তো নিজের অমঙ্গল করবে, বিকার জাগাবে তো অমঙ্গল হবেই। সে কোনো প্রকারের ভাষা বুঝবে না, ভালোবাসা বুঝবে না, তো আমাকে কঠোর ব্যবহার করতেই হবে, অতঃপর কঠোর ব্যবহার করতেই হয়, তবুও তার প্রতি খুব মৈত্রী আছে, খুব করুণা আছে, তো বুঝবে বিপশ্যনায় পরিপক্ক হচ্ছে। আমার পূজ্য গুরুদেবের উদাহরণ, কোনো কোনো লোক যারা তাকে ভালো করে জানতেন না তারা তার ওপরের আচরণ দেখে বলতেন, তিনি বড় রুক্ষ মানুষ, তিনি কী করে বিপশ্যনা শেখাবেন, তিনি বড় রাগী মানুষ, কী করে বিপশ্যনা শেখাবেন। আমরা যারা তার কাছাকাছি ছিলাম তারা জানতাম তার ক্রোধ কীরকম, কীরকম মানুষ তিনি, বড় অনুশাসন প্রিয় ছিলেন, বড় সরকারি অফিসার ছিলেন, তার নিজের অফিসেও কেউ অনুশাসন ভাঙতে পারত না, খুব অনুশাসন, অনুশাসনের সঙ্গে সব কাজ করতে হবে, আর আশ্রমেও তপভূমিতেও খুব কড়া অনুশাসন, নিয়ম করেছিলেন আর সেখানে চুটপুট চুটপুট কথা বলছে, নিয়ম করেছিলেন আর সেখানে হলে আসেনি, ঘুমোচ্ছে, তার ওখানে চলবে না, একেবারেই চলবে না, খুব কড়া ব্যবস্থা। দেখছেন একজন কেউ শূন্যাগার থেকে বেরিয়ে এলো আর এধারে ওধারে ঘুরছে, আরে কি করতে এসেছো? মহারাজ, অমুক কথা আছে, তমুক কথা আছে। ঠিক আছে, যাও কাজ করো। কিছুক্ষণ বাদে আবার বেরোলো। আরে কি করতে এসেছো? মহারাজ, এই হয়েছে, কোনো আছিলা করছে। যাও এ সময়ে কাজ করো, ধ্যানের সময়। আবার দেখলেন বেরোচ্ছে, তো মুচকি হেসে বললেন, গোয়েঙ্কা, কিছুটা কঠোর হয়ে ওকে বলতে হবে, নয়তো সে বুঝবে না। তো দু চারটে সিঁড়ি আছে, যেমন এখানে পেছনে শূন্যাগারে আছে, সেভাবে শূন্যাগারের লাইন ওখানেও। চলে গেলেন, দু চারটে সিঁড়ি নামলেন, আর তার দরজা তার ঘরের সামনে, ওর শূন্যাগারের সামনে দরজা খটখট করলেন। ও দরজা খুলল, এত জোরে বকলেন, ওরে বাবা, বিপশ্যনা যোগী না, মহান যোগী, জোরে বললে মনে হয় যেন ভূমিকম্প হচ্ছে। সারা আশ্রম কেঁপে উঠেছে তার কথাতে। বড় জোরে বললেন আর এগিয়ে আসলেন, চারটে সিঁড়ি তো আছে, হাসতে হাসতে এলেন, গোয়েঙ্কা, তাকে বকে এসেছি, খুব জোরেই বকে এসেছি। আরে এই মানুষের কেমন রাগ, কেমন গোঁসা, এত ভালোবাসা অন্তরে, এত করুণা, সে ওই কড়া কথা বুঝবে, অন্য ভাষা বুঝবে না। তো কঠোরতার ব্যবহার তার জন্য কল্যাণকর হবে, জীবনে এরকমই হোক। এরকম নয় যে আমি কঠোরতার সঙ্গে কটু ব্যবহার করব, তার ন্যায়ীকরণ করব, সে বুঝছেই না তো কি করব, এই জন্য আমাকে এরকম করতে হয়েছে, কি করব এই জন্য এরকম করতে হয়েছে, তো নিজেকে কি করে শোধন করবে? যখন যখন কঠোরতার ব্যবহার করা দরকার হয়, তো প্রথমে নিজে নিজেকে যাচাই করে দেখবে, যাচাই করে দেখবে আমার অন্তরের অবস্থা কি, চিত্ত সমতায় আছে কি না। ওই ব্যক্তির প্রতি যার প্রতি কঠোর ব্যবহার করতে হবে, কোনো কটুতা নেই তো, তার প্রতি কোনো দ্বেষ নেই তো, কোনো দুর্ভাবনা নেই তো, মৈত্রী আছে, করুণা আছে, এখন করো কঠোর ব্যবহার, কোনো দোষের কথা নয়, অন্তরে মৈত্রী থাকা চাই। কোনো কুমোরকে দেখেছ নিশ্চয়ই, ঘড়া বানায়, ঘড়া বানাচ্ছে তো কাঁচা অবস্থাতে, যখন চক্রের ওপর ঘড়া বানায়, তাকে আরও শক্ত করার জন্য নিচে হাত দিয়ে কিছুক্ষণ পেটায়, পেটাতে পেটাতে শক্ত হয়, পেটায় ভাঙার জন্যে পেটায় না, জোড়ার জন্যে পেটায়, নিচে হাত আছে না, এ ভালোবাসার হাত, মৈত্রীর হাত নিচে থাকবে তো পিটবে, কোনো দোষের কথা নয়। আর যেখানে মৈত্রীর হাত নেই, কটুতা আছে, কেবল দ্বেষ আর দ্বেষ আছে, আরে নিজের ক্ষতি করছো, অন্যের ভালো কি করে করবে? খোঁড়া লোক আর একজন খোঁড়া মানুষকে কীভাবে সাহায্য করবে? অন্ধ মানুষ আর এক অন্ধ মানুষকে কি করে পথ দেখাবে? নিজের ক্ষতি করছো না? যখন অন্তরে কটুতা জেগেছে, ক্রোধ জেগেছে, নিজের ক্ষতি করলে না? স্বার্থপর হও, ভগবান বলেছেন খুব স্বার্থপর হও, মানুষের জীবন না, খুব স্বার্থপর হও, কিন্তু স্বার্থ তো বুঝতে হবে, তোমার স্বার্থ কিসে, তোমার স্বার্থ কিসে সিদ্ধি হচ্ছে? নিজের চিত্ত নির্মল করলে তোমার স্বার্থ সিদ্ধি হবে, এটা ভুললে চলবে না। চিত্ত নির্মল রাখলে তখন বাইরে যে কাজ করবে সব ভালো হবে, চিন্তা করার দরকার হবে না। ভগবান বলেছেন যে এই সংসারে চার প্রকারের মানুষ দেখছি, সত্যি চার প্রকারের মানুষ আছে এই সংসারে। প্রথম শ্রেণীর লোক যারা অন্ধকার থেকে আরও অন্ধকারে চলে যাচ্ছে, আর এক শ্রেণী যারা প্রকাশ থেকে অন্ধকারে চলে যাচ্ছে, কিছু মানুষ এরকম যারা অন্ধকার থেকে প্রকাশের দিকে যাচ্ছে, কিছু লোক এরকম যারা প্রকাশ থেকে প্রকাশের দিকে যাচ্ছে। তিনি কখনো কোনো কথা রহস্য করে বলেননি, অপরিষ্কার করে বলেননি, বলেছেন তো তাকে তখনই বুঝিয়ে দিয়েছেন, নয়তো কি জানি লোকে পরে কি কি সব অর্থ করবে, প্রকাশ কি, অন্ধকার কি তা বোঝাচ্ছেন। প্রথম বর্গের মানুষ কেবল অন্ধকারই অন্ধকার, অর্থাৎ কেবল দুঃখই দুঃখ, ভিন্ন ভিন্ন প্রকারের দুঃখ, শারীরিক দুঃখ, মানসিক দুঃখ, আর্থিক দুঃখ, পারিবারিক দুঃখ, সামাজিক দুঃখ, ভিন্ন ভিন্ন প্রকারের দুঃখে ব্যাকুল হয়ে আছে। আরে যে ব্যাকুল হবে, সে তো ব্যাকুলই, অন্তরে প্রজ্ঞার নামগন্ধ নেই। তারা কি করে? এই দুঃখের অবস্থাতে ক্রোধ জাগায়, দ্বেষ জাগায়, দুর্ভাবনা জাগাতে থাকে, ভাবে ওই দুঃখ এই ব্যক্তির কারণে হয়েছে, আমার এই দুঃখ এই স্থিতির কারণে হয়েছে, এই ঘটনার কারণে হয়েছে। দেশই দেশ, শুধু দেশই দেশ। এই যে দুঃখ, সে তো পুরনো কর্মের কারণে এসেছে, এখন নতুন কর্মও দেশের, নতুন বীজও দেশের, আর তার ফলও তো দুঃখই নিয়ে আসবে। এখনও দুঃখ আছে, আর পরের জন্য দুঃখই দুঃখকে নির্মাণ করে যাচ্ছে। যেমন বীজ বপন করছে সেই প্রকারের ফলই তো আসবে। তো এরকম ব্যক্তি অন্ধকার থেকে অন্ধকারে অগ্রসর হচ্ছে, দুঃখ থেকে দুঃখের দিকে ছুটে চলেছে। বর্তমানও দুঃখে ভরা, ভবিষ্যতও দুঃখে ভরা হবে। বর্তমানও অন্ধকার, ভবিষ্যতও অন্ধকার। দ্বিতীয় ব্যক্তি প্রকাশ থেকে অন্ধকারের দিকে ছুটে যাচ্ছে। প্রকাশ কি? সংসারী ভাষাতে তার কাছে ধন দৌলত আছে, প্রতিষ্ঠা আছে, মান মর্যাদা আছে ইত্যাদি, লোকে বড় প্রশংসা করে, কিন্তু অন্তরে প্রজ্ঞা নেই। এ তো পুরনো কর্মের কারণে, কোনো সৎকর্মের কারণে পেয়েছে, কিন্তু অন্তরে কি করছে? সে সকল ধন দৌলত বৈভবের কারণে অহংকার জাগাচ্ছে। এমন অহংকারী সকল মানুষের প্রতি ঘৃণা, দেখো আমি কত বুদ্ধিমান, সেই জন্যে এত ধন উপার্জন করেছি, এই দেখো কি রকমের মূর্খ, এই জন্যে এখনো পর্যন্ত দরিদ্রই রয়ে গেল। আমি এমন, সে এমন, আমি এমন, সে এমন, টেনশনই টেনশন। যে বীজ পুঁতছে, অহংকারের বীজ পুঁতছে, ঘৃণার বীজ পুঁতছে, দেশের বীজ পুঁতছে। আজ তো চারিদিকে প্রকাশ আছে, মানে চারিদিকে সুখ সম্পদ আছে, আজ যে বীজ পুঁতছে এর ফল কি হবে? এই যে বীজ পুঁতছে অন্ধকার নিয়ে আসবে, দুঃখ নিয়ে আসবে। এই সময়ে যে সুখকর স্থিতি এসেছে তার নিজের সীমা আছে, শেষ হয়ে যাবে, তারপর ওই ফল আসবে। তাই প্রকাশ থেকে অন্ধকারে ছুটে যাচ্ছে, সুখকর স্থিতি থেকে দুঃখকর স্থিতিতে ছুটে যাচ্ছে। তৃতীয় প্রকারের ব্যক্তি সম্পূর্ণ এরকম যেমন প্রথম প্রকারের ব্যক্তি। জীবনে অন্ধকারই অন্ধকার, কিন্তু অন্তরে প্রজ্ঞা আছে, ভালো বুঝতে পারে এই যে এত অন্ধকার, এই ব্যক্তির কারণে নয়, এই স্থিতির কারণেও নয়, এই ঘটনার কারণেও নয়, এ তো মাধ্যম হয়ে গেছে, আসতোই, আমার নিজের দুষ্কর্মের কারণে এরকম ফল আসতোই, নতুন দুষ্কর্ম করব না, নতুন দুঃখের বীজ বপন করব না, নতুন দেশ জাগাব না, মৈত্রী জাগবে। ওই বেচারা, এই ব্যক্তি মাধ্যম হয়ে গেছে, আমার দুঃখের মাধ্যম হয়ে গেছে, এর নিজের কাজের ফল যেন ভোগ করতে না হয়, এর মঙ্গল কি করে হবে, কি করে এর কল্যাণ হবে? বীজ পুঁতছে, মঙ্গল মৈত্রীর বীজ পুঁতছে, আগে সুখ নিয়ে আসবে। তো এই সময় অন্ধকার আছে, পরে প্রকাশই প্রকাশ, প্রকাশই প্রকাশ। এখন দুঃখে আছে, পরে সুখই সুখ। এই তৃতীয় প্রকারের ব্যক্তি অন্ধকার থেকে প্রকাশের দিকে এগিয়ে যাচ্ছেন। চতুর্থ প্রকারের ব্যক্তি প্রকাশই প্রকাশ। সুখ আছে, সুবিধা আছে, ধন দৌলত আছে, প্রতিষ্ঠা আছে, কিন্তু সঙ্গে সঙ্গে প্রজ্ঞাও আছে। ভালোভাবে বোঝে যে আমার কিছু সৎকর্মের কারণে এই সব পেয়েছি, কোনো সৎকর্মই চিরকাল থাকার নয়, এর আপন সীমা আছে, তা শেষ হয়ে যাবে। যখন আছে, যত আছে, তার লাভ নিতে হবে। গৃহস্থ, নিজের ভরণ পোষণ করো, পরিবারের ভরণ পোষণ করো, নিজের ওপর আশ্রিত যত লোক আছে সকলের ভরণ পোষণ করো, বাকিটা মানুষের কল্যাণে লাগুক, লোক কল্যাণে লাগুক। অনেক বেশি মানুষের কি করে শুদ্ধ ধর্ম লাভ হবে, বেশি সংখ্যক মানুষ কি করে নিজের অন্তরে প্রজ্ঞা জাগাবে, বেশি সংখ্যক মানুষের কিভাবে দুঃখ দূর হবে, এই ভাব জাগায়। তো এখনও প্রকাশ আছে, ভবিষ্যতের জন্য প্রকাশের বীজ পুঁতছে। এরকম ব্যক্তি প্রকাশ থেকে প্রকাশের দিকে যাচ্ছে, সুখ থেকে সুখের দিকে যাচ্ছে। আমি প্রথম আর দ্বিতীয় প্রকারের ব্যক্তি কখনো হব না, তৃতীয় আর চতুর্থ প্রকারের হতে চাই। এটা নিজের বশে নেই, কেননা জীবনে বহুবার অন্ধকার আসবে, দুঃখ আসবে, বহুবার সুখ আসবে। পূর্বের জীবনে, পূর্বজন্মে নানা প্রকারের কাজ করেছ, ভালো করেছে, খারাপও করেছে, সুখ আর দুঃখের রূপে তার প্রভাব আসবে। সুখ আসবে, দুঃখ আসবে, প্রকাশ আসবে, অন্ধকার আসবে, যাই আসুক অন্তরে তো সবসময় প্রকাশ থাকবে। নতুন সংস্কার কখনো এমন করবে না যা ভবিষ্যতে আমার জন্যে দুঃখ আনবে, যা অন্ধকার আনবে। ব্যাস বিপস্সনা দিয়ে এই শিখব, আত্মাহি আত্মনো নাথ, আত্মাহি আত্মনো গতি। প্রত্যেক মানুষই নিজের মালিক, নিজের গতি স্বয়ং বানায়। এই মালিকানা হাসিল হয়ে যাক, অন্তর পর্যন্ত নিজের মালিক হয়ে যাক। এই সময়ের মালিক আমি, প্রথমে যা করেছি করেছি, সব চলে গেছে, আমি এই সময়ের মালিক, তো আমি ভবিষ্যতেরও মালিক হয়ে গিয়েছি। ভবিষ্যৎ কি? বর্তমানের সন্তান। বর্তমান কি? অতীতের সন্তান। অতীতে যা কিছু করেছি সে করেছি, এখন আমি মালিক হয়ে গিয়েছি, ভবিষ্যৎ খারাপ হতে দেব না। আত্মাহি আত্মনো গতি। নিজের দুর্গতি, নিজের বোকামিতে, নিজের অজ্ঞানতা থেকে করেছি, ওই দুর্গতি থেকে বেঁচে যাব, সদ্গতি করব, নিজের মালিক হয়ে গিয়েছি। সদ্গতি নয়, সারা গতির ঊর্ধ্বে মুক্ত অবস্থা পর্যন্ত পৌঁছে যাব, নিজের মালিক হয়ে গিয়েছি। এভাবে আত্মাহি আত্মনো নাথ, এরকম হওয়া উচিত। কেবল প্রবচনে হতে পারবে না, কেবল বাণী বিলাস বুদ্ধিবিলাস দিয়ে হতে পারবে না, তার জন্য সমস্ত কাজ করতে হবে অন্তর্মুখী হয়ে। আমরা নিজের মালিক হয়ে গেছি, এই মুহূর্তের মালিক আমি। অন্ধকারের বীজ বপন করব না, রোপণ করব না, এমন সজাগ, প্রতিক্ষণ এমন সজাগ। বড় মঙ্গল হবে, বড় কল্যাণ হবে। হিন্দু নিজেকে হিন্দু বলুক, জৈন নিজেকে জৈন বলুক, বৌদ্ধ বৌদ্ধ বলুক, ঈশাই ঈশাই, কি তফাত হল? নিজের মালিক তো হব, এই ক্ষণের মালিক হব। ভবিষ্যৎ শুধরে যাবে, কল্যাণ হবে, মঙ্গল হবে। ধর্মের পথে এসেছো, সম্প্রদায়ের পথে আসনি, দার্শনিক জঞ্জালে বাধা পড়তে আসনি। শুদ্ধ ধর্মকে জানো, প্রকৃতির নিয়মকে জানো। এরকম হলে তার পরিণাম এই হবে, এরকম না হলে ওই পরিণাম আসবে না। এই কথা বুঝতে পারলে বড় মঙ্গল, বড় কল্যাণ হবে। কাজ করো, কালকের দিন খুব গম্ভীরভাবে কাজ করতে হবে। কাজ করো, যত পারো মনকে সংশোধন করে নাও, সংশোধন করে নাও। নিজের গতি সুগতি বানাও, ভালো গতি বানাও। ধর্মে খুব মঙ্গল, সারা জীবন ধর্মজীবন যাপন করবে, যত বেশি শিখে চলে যাবে জীবনে খুব কাজে লাগবে। খুব মঙ্গল হোক, খুব কল্যাণ হোক, খুব স্বস্তি মুক্তি হোক, সকল তাপসের খুব স্বস্তি মুক্তি হোক। ভালো হোক, ভালো হোক, ভালো হোক। যদি চান পাঁচ মিনিট বিশ্রাম করে নিন, আবার কিছুক্ষণ অভ্যাস করব। পাঁচ মিনিট বিশ্রাম করে নিন।